পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy.
ডরের 120তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট থেকে। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 120তম পর্বটি ধারণ করা হয়েছে বগুড়ার ডার্কি চেরা ব্রিজের কোনো একটি বিশেষ হন্টেড জায়গায়। আমাদের আজকের অতিথির সুফল, প্রিয় শ্রোতা, যারা ডরের অংশগ্রহণ করে নিজের জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে চান, তারা ফোন করুন আমাদেরকে এই নম্বরে 09613892892। বরাবরের মতো এই পুরো অনুষ্ঠানের তৃতীয়াংশে আমি আরজে কিবরিয়া, আমার সঙ্গে ট্যারট কার্ড স্পেশাল রাউন্ডে যোগ দেবে রেজা ভাই ঠিক রাত 12টায়। আশা করছি ওই পর্বটাও আপনারা এনজয় করবেন। অনুষ্ঠান শুরুতেই আমরা অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি।
সুমন, আগেরটাই কিন্তু বেশ ভালো ছিল। বিশালপার বাড়িতে কাছাকাছি গেছিলাম, বেশ ভালো এনভায়রনমেন্ট ছিল। আর দেখো,
হ্যাঁ ওইটা তো ভালো লাগবেই, ওইখানে তো খুব একটা পরিশ্রম হয় না, তাই না?
ইজি ছিল, ইজি ছিল।
আসলে যাই হয় আর কি, যে কাছাকাছি থাকলে যা হয় আর কি, মানে শরীরে ঝং ধরে যায়। তো যাই হোক, লোক
শরীরে কি ধরে সুমন?
ঝং ধরে
যায়।
আচ্ছা যাই হোক, আজকে সেইগুলাই আর কি আমরা ছুটাতে যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি
একদম। বলতে লাগবে 6 ঘন্টা, আসলে দেখবা মিনিমাম 9 ঘন্টা লাগবে।
এত দূরে যাচ্ছে যে মহাখালীতে আমরা যেখানে দাঁড়ায় আছি, ঠিক আমাদের সামনে যে গাড়িটা আসছে ওই গাড়িটাতে শুধু উঠে বসলেই হবে, একদম বগুড়াতে নিয়ে ফেলবে আর কি আমাদেরকে। এবং আজকের ডেস্টিনেশন হচ্ছে বগুড়া।
আমরা কি একদম বগুড়া পর্যন্তই যেতে হবে?
আমরা যতটুকু আমি জানি, আমি গেছি এর আগে ডার্কি চেরা ব্রিজে যাবো, এবং ডরে ডার্কি চেরা ব্রিজের ঘটনা এর আগে কিন্তু
আমরা প্রচার করছি, রাইট?
তো আজকে আমরা যাব এবং এটা মেইন রাস্তাতেই পড়বে, গাড়ি খুব সম্ভবত ওটার আশপাশ দিয়েই যাবে। আমাদের গাড়ি থেকে নেমে হয়তো বা খুব একটা হাঁটতে হবে না, দেখা যায়।
তার মানে অনেকটা হাঁটতে হবে, বুঝতে পারছি, আমি বুঝছি। চলো
নেচ্ছি লোভান, গাড়িতে ওঠো,
চলো।
মহাখালী থেকে প্রায় 6.5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছাই বগুড়ার সোনাতলা উপজেলায়।
তো বলছিলাম না, নামলে কিন্তু শীতের শীতের প্রকোপ কিন্তু বোঝা যাচ্ছে। ঢাকায় মনে হচ্ছে ধুর সোয়েটার পরে বেরোবো, মানুষ কি ভাববে?
আরো বেশি মনে হয় শীতটা আরো একটু বেশি।
চলো এবার হাঁটতে হবে, বেশি না, অল্পই হাঁটতে হবে।
না হেঁটে আমরা দৌড়াই, আমারও মনে যাক।
গুড আইডিয়া, কিন্তু এই যে ইকুইপমেন্ট এগুলো নিয়ে কি দৌড়ানো যাবে?
দৌড়াইলে কাজ হবে না।
ওকে,
রেকর্ড নেওয়া যাবে।
তো আমরা আস্তে আস্তে একটু হাঁটতে থাকি। এবং একটা জিনিস চিন্তা করছো, চতুর্দিকে যে কুয়াশা দেখতে পাচ্ছি আর যে ঝিরি পোকার ডাক কুয়াশা,
ঢাকায় কিন্তু এখন এর অর্ধেকও শীত পড়ে নাই।
অর্ধেক শীত মানে শীত পড়েই নেই। ম্যান, এইখানে যে আসবে শুধু কোনো হন্টেড প্লেসে যাওয়া লাগবে, এরকম একটা রাস্তায় শীতে কাঁপতে কাঁপতে চতুর্দিকে কুয়াশা, মানে শুনশান নীরবতা আর ঝিঝি পোকার ডাক, এমনিতেই মনে হবে যে হন্টেড প্লেস। কত ভালো জায়গাও মনে হবে হন্টেড প্লেস।
আমাদের ভাগ্য ভালো যে সুফল আমাদেরকে অনেক কাপড় চোপড় নিয়ে যাওয়ার কথা বলছে, নাহলে মনে করো
সুফল অপেক্ষা করছে, খুব সামনেই আমরা সুফলকে পেয়ে যাব। তো চলো আমরা হাঁটতে থাকি। আমরা পৌঁছে গেছি সেই ডার্কি চেরা ব্রিজে। এতক্ষণ ধরে যে ব্রিজটার কথা আপনারা শুনছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন একজন আমাদেরকে আজকে ইনভাইট করেছে এই ডার্কি চেরা ব্রিজে। এর আগে ডরের কয়েকটা জার্নিতে উনি অংশগ্রহণ করেছেন, ডরের খুব হার্ড কোর একজন মেম্বার। এই ডার্কি চেরা ব্রিজ নিয়ে যারা নিয়মিত ডর শোনেন, তারা কিন্তু এর আগে এই নামটার সাথে পরিচিত, এর আগে শুনেছেন আপনারা কিছু না কিছু। তো সেই ঘটনাটা আজকে আমরা দেখার জন্য আসছি, আদৌ কিছু আছে কিনা। তবে তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই সুফল ভাইকে, আমাদের সাথে জয়েন করেছে ডরের জার্নিতে। বিশেষ করে জয়েন করেছে বলবো না, আমরা সুফল ভাইয়ের সাথে জয়েন করেছে। তো সুফল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকেও।
আপনি এই রাতের বেলা আমাদেরকে ডার্কিচেরা ব্রিজে আসার ব্যাপারে সাহায্য করেছেন এবং আপনি ওয়েট করেছেন এখানে, আমরা পৌঁছেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, যেভাবেই হোক অলরেডি আমাদের লিসনার যারা আছে তারা জেনে গেছে। তবে ঢাকা শহরের ঠান্ডা বোঝা না গেলে বগুড়াতে বোঝা যাচ্ছে ঠান্ডা পড়েছে।
আর এখানে যে ফুলের মতো জায়গাটা, শীতটা আরো বাড়াই দিচ্ছে কিন্তু,
শীত বাড়াই দিচ্ছে। খোলা জায়গাতে আর গাছপালা থাকলে না মানে শীতের পরিমাণ বেড়ে যায়। সুফল ভাই, আমি বিশেষ করে যখন আমার কিছু কিছু গেস্ট আছে যাদেরকে পেলে সবসময় এক্সাইটেড থাকি যে এদের কাছে কিছু কারণ কিছু ঘটনা থাকে। তো সুফল ভাই, আমরা ঘটনার দিকে যেতে চাই, আপনি কেমন আছেন তার আগে বলেন।
আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে আমাকে। আর এখানে মানে এসেছেন আমার ইনভাইটে এবং আমি এখানকার কিছু ঘটনা শেয়ার করতে পারবো, সব মিলিয়ে খুব ভালো লাগছে।
ওকে, তাহলে আমরা শুরু করি।
ব্রিজেই শুরু,
আমরা ডার্কিচেরা ব্রিজে যেহেতু আসছি, ব্রিজের অনেক ঘটনা আছে, আমরা এর আগে কিছু জেনেছি অনেক আগের এপিসোডে, কিন্তু আরো নতুন নতুন ইনফরমেশন এই ব্রিজ সম্পর্কে আপনি কালেক্ট করেছেন এবং সেগুলো আমরা শুনবো। তবে আমার মনে হয় ব্রিজের ঘটনাটা আমরা একটু শেষের দিকে যাই, আমরা অন্য ঘটনায় যাই।
তাহলে আমরা শুরু করি হচ্ছে আমাদের বগুড়া শহরের একটা ঘটনা দিয়ে। এটা আসলে ঘটেছিল আমার এক টিচারের সাথে। আমি টিচারের নাম বলবো না, কোন প্রতিষ্ঠানে উনি ছিলেন সেটাও বলবো না,
সেটাও দরকার নেই আমাদের।
আমি জাস্ট হচ্ছে ঘটনায় যাব, যেটা আমি ওনার কাছ থেকে শুনেছি, আমি চেষ্টা করব ওনার ভাষাতেই এটা বলার। এটা সম্ভবত উনি যেটা বলেছিলেন সালটা 11 অথবা 10 হবে। উনি হচ্ছে ঢাকায় গিয়েছিলেন কোনো একটা কাজে, সেখান থেকে উনি ফিরছিলেন বগুড়ায়। সন্ধ্যার গাড়িতে ঘুরেছিলেন, 12টার মধ্যে পৌঁছার কথা, কিন্তু রাস্তায় জ্যাম ছিল। জ্যামের কারণে ওনার দিকে অনেক টাইম স্পেন্ড হয়ে 2-2:30 দিকে উনি বগুড়ার যে বনানী নামক জায়গা আছে, ওই বাসটা আবার ছিল কি বগুড়ার বাস ছিল না, ওটা ছিল রংপুরের বাস। এই জন্য আর ভেতরে ঢোকে নাই, ওরা বাইপাসে বনানীতে নামিয়ে দিয়ে বাইপাসে ওরা চলে গেছে।
যখন উনি নামে তখন রাত 2:30
এরকম জায়গায় যেখানে বাস দাঁড়ায় বাস থামে সবসময় 1-2 রিক্সা অটো থাকে
থাকে।
উনিও পাইছেন একটা মোটামুটি বিদ্যালয়ের রিক্সা উনি উঠেছেন, ওনার কাছে একটা সুটকেস ছিল। উনি শহরের এক প্রান্তে নেমেছেন, ওনার বাসাটা শহরের আর এক প্রান্তে। রাতের বেলা রিক্সা নিয়ে গেলে সময় লাগবে না, শীত ছিল। রিক্সাতে উঠে উনি রওনা দিয়েছেন, বনানী থেকে যখন রওনা দিলেন খনখনিয়া এলাকার দিকে আসতে রিক্সার চাকাটা পাংচার হয়ে যায়। কিছু বলতেও পারছে না যে মাঝ রাস্তায় এসে এখানে রিক্সাও পাওয়া যাবে না, যেগুলো বা আছে সব যাত্রী নিয়ে ছুটছে 1-2। বৃদ্ধ লোকটাও দশায় হয়ে তাকাইছে, বলতে পারছে না আমি কি করবো। উনি বললো যে আমি যেহেতু ভাবলাম যে না এখানে ওনাকে একটা পেন নিয়ে লাভ নেই, নেমে যাই রিক্সাওয়ালাকে দিনেই করে দিয়ে আমি নেমে আর কি চিন্তা করতেছি আমি কি করবো। ভাবছে যে দাঁড়ায় থেকে লাভ নাই, একটু করে আগাতেই হবে, আমি যতদূর আমি আগাইতে পারি সুটকেসটা নিয়ে ততই আমি আগাতে পারবো। ওখানে যেখানে নামছে ঠনঠনিয়া কেবল শুরু, একটু দূরে গেলেই ভাই পাগলার মাজার, বগুড়া শহরের কবরস্থান আছে বড় বড়, তার মধ্যে একটা হচ্ছে ভাই পাগলার মাজার। তো ভাই পাগলার যে মাজারটা, এখানে হচ্ছে শুধু মাজার না কবরস্থান আছে, পাশে মাজার আছে, বিশাল বড় গেট আছে। তিনি আস্তে আস্তে ওই দিকতেই, তো মেইন রোডের পাশে তো সামনে দিয়ে যাইতেন, তিনি আস্তে আস্তে ওইদিকে আসতেই দেখেন যে একটা মোটরসাইকেল দাঁড় করানো, হেডলাইটটা দূর থেকে দেখতে পান নাই, কুয়াশা ছিল, কাছাকাছি আসতে বুঝতে পারছিলেন একটা মোটরসাইকেল স্টার্ট দিয়ে দাঁড় করানো, হেডলাইট জ্বলছে। তিনি ভাবলেন যে এখানে যাই কোনো হেল্প পাওয়া যায় কিনা। তুমি গিয়ে কাউকে পান নাই প্রথমে, কবরস্থান থেকে একজন হুজুর টাইপ লোক জুব্বা পরা ছিল, দেখে বোঝা যায় যে বুজুর্গ লোক। যখন লোক বের হয়ে ব্যাংকটার কাছে আসে, সালাম দেওয়ার পর জিজ্ঞেস করে আপনি মনে হয় সম্ভবত বিপদে পড়েছেন, দেখে বোঝা যাচ্ছে সুটকেসে দাঁড়ায় গেছেন, তো কোথায় যাবেন? উনি বলছে আমি তো যাবো আসলে বৃন্দাবন পাড়া, এটা তো রিক্সাতে আসতেছিলাম পাংচার হয়ে গেছে, আমি কি করবো। আচ্ছা চলেন আমি পিছনে ওঠেন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তুমি তখন করছে কি বাইক উঠে পড়তে, উঠে পরে উনি যখন হচ্ছে ওনার গায়ে একটা হাত দিয়ে বসবে আর কি ব্যালেন্স রাখার জন্য হাত দিতে যাচ্ছে, এই মুহূর্তে উনি বলছে যে গায়ে হাত দিয়ে না, পিছনে ধরা জায়গা পিছনে ধরে।
উনি তো পেছনের দিকে তাকিয়ে দেখেন, নিজে থেকে হাত দিয়ে ধরতে গেছে, এমন সময় ওই মানে হুজুরটি বললো যে গায়ে হাত দিয়ে না,
গায়ে হাত দিয়ে না পেছনে ধরে। তো উনি জিনিসটা অতটা আমলে নেয় না, এই জন্য না দেখেই বললো, ভাবছে হয়তো বুঝতে পারছে। উনি তখন করছে গিয়ে পিছনে ধরে, আগা রাস্তা ছিল তারপরেও অনেক আসতে যাচ্ছে বাইক। উনি বললো যে হুজুর আসতে যাচ্ছেন, ঘটনা দেখেন না হচ্ছে বাতাস লাগতে শীতের মধ্যে আপনার তো ঠান্ডা লেগে যাবে, আসতেই যায় তারা আছে না? তারা নাই, ঠিক আছে তাহলে চুপচাপ থাকেন, আমি আমার বেশি কথা বলা পছন্দ করি। তখন চারটা বলতেছে, যখন উনি এই কথা বললো কথা বলা পছন্দ করি না, তখন আমার একটু রাগ লাগলো, এভাবে বলার কি আছে, উনি তো ভদ্রভাবে বলতে পারতেন যে আমি বাইক চালাচ্ছি সমস্যা হবে, আমি চুপচাপ থাকি। ওনার একটু ইগোতে লাগছে, তুমি তখন বলছো যে ঠিক আছে আপনি চালান, যত ভুল করে ফেলছি। উনি বলছে যে হচ্ছে মানুষ জাতির সমস্যা এই। উনি বলছে আপনি কি যাচ্ছে, আপনি মানুষ না, আপনি কি গরু? উনি মেয়ে আর রাগে কথা বলে নাই, যে ও মনে হয় দোকানটা বলতেছে বলুক আমার কথা বলার লাভ নেই। যাচ্ছে হঠাৎ করে খেয়াল করলো যে মফিজ পাওলার মোড়ে লাগে স্পিড ব্রেকার আছে, সেটা খুব অনায়াসেই একই গতিতেই ব্যাংকটা পার হয়ে আসলে কোনো ঝাঁকুনি হলো। তিনি চিন্তা করলেন যে এখানে ন্যূনতম ঝাঁকি হওয়ার কথা, স্লো হবে মোটরসাইকেল, তুমি কোনো কিছুই ফিল করবো। উনি ভাবলো যে শীতের মধ্যে বা কি যা হোক কোথাও ভেবে আমার লাভ নেই, আমি যাইতে পারলেই হলো। একটু যাওয়ার পর উনি বলতেছে যে ওহো আমি তো বিশাল বড় ভুল করে ফেলছি। আমার স্যারটা বলতেছে আমার একটা মনে হয়েছে বাসের মধ্যে ফাইল রাখা আছে, দূরে একটা ফাইল রাখছিল বের করে দেখতেছিল, সেটা নামার সময় নিয়ে নামা হয়নি। তো ওই হুজুরটা বলতেছে আপনি কোন বাসে ছিলেন? বললে আমি অমুক বাসে ছিলাম। কত নম্বর সিট মনে আছে? এত নম্বর সিট। তারপর কিছুক্ষণ হুজুর চুটছে, একটু পরে পিছনে হাত দিয়ে বলছো ধরেন আপনার ফাইল। উনি তো মানে বলছেন পুরো হতভম্ব, এটা কি করে সম্ভব? এখন উনি বললো যে আমি এটা নিয়ে এক হাতে পিছনে ধরা এক হাতে যে খুলে দেখবো এটা আমার কাছে বাইকের উপর সম্ভব হচ্ছিল না। তো আমি তারপরেও চতুর্দিক পাচ্ছিলাম, চেষ্টা করতো যেটা আমি দেখি তারপর শিওর হই এক হাত দিয়ে উনি খোলার চেষ্টা করছে। তখন সামনে থেকে উনি বলছে যে আমি যেহেতু ফাইলটা এনে দিতে পারছি এটা আপনার, আর যদি আপনার না হয় যদি আপনি হারাই ফেলেন তাহলে তো হারাই ফেলছেন, তাহলে আপনার জন্য লাগ ভালো, না হলে না, এখন তো দেখার কি আছে, আপনি তো পড়ে যেতে পারেন, সাবধানে থাকবেন। পরে আস্তে আস্তে যখন আমার বাড়ির দিকে গেছে তখন উনি খেয়াল করছে সামনে একটা গর্ত আছে, গর্তটা অনেক যেগুলো গাড়িটাতে যায় একটু ডান দিয়ে ঘুরে একটু ঘুরে যায়, তো সোজাই চলে গেল, কিচ্ছু হলো না। এত বছর পর ওনার মধ্যে একটু ভয় কাজ যে এটা কি একটু অস্বাভাবিক মনে হচ্ছে না। এরকম হতে হতেই সামনের লোকটা করছে কি হঠাৎ করে জাম ভেঙে যায়। আচ্ছা, এবং সে দেখে যে সামনে হচ্ছে একটা বিশাল বড় বিড়াল, এত বড় বিড়াল সাধারণত হয় না। তখন বলছে যে আপনি বিড়ালটা আগে দেখেন নাই ফাঁকা রাস্তায়? বলে না বিড়ালটা আমি দেখছি, বিড়ালটা আমাকে দেখছি, কিন্তু আপনার না ইচ্ছা হচ্ছিল আমার গায়ে হাত দেওয়ার, ঝাঁকি পেয়ে গায়ে হাত করছে কি বুঝি। তখন আমার মনে হলো ও আমি তো গায়ে হাত দিছি ঠিকই, যতদূর আমার হাতটার ভার গেছে আমার কাছে হাতে কোনো টাচ হয়নি কাপড় ছাড়া। তখন বলে যে আপনার আসলে কে বলেন তো? বলে যে আমি মানুষের উপকার করি, বিপদে পড়ে দিন যে মানুষকে ক্ষতি করে ভয় দেখায় বলে তা না, আমি আসলে আপনাকে উপকার করতে চাইছি, এই জন্য আমি আপনাকে মোটরসাইকেলে উঠাইছি, আর আপনি আমার সাথে যে ব্যবহারগুলো করতেছেন বা আমি আপনি কথা বলি আপনি শুনেন না চুপ থাকেন না সেটা আমি খুব রাগ হচ্ছে। এই জন্যই এই বিড়ালটা দেখলেন সাধারণ কোনো বিড়াল ছিল না, একটা জিন ছিল, আপনি চাচ্ছিলেন যে আমার গায়ে আপনার ধাক্কা লাগুক, এটা লাগানোর জন্য এই কাজটা করা হয়েছে, তো আপনি কি কি বুঝলেন? তখন এনার তো কথা বন্ধ টোটালি, কত বম্ব হয়ে গেছে। তারপরও চলতেছে মোটরসাইকেল। এক সময় উনি বললো যে আমি হচ্ছে আপনাদের মূলত উপকার করার জন্য আমরা কিছু আছি যার উপকার, আমি মানুষ হই জিন হই উপকারটা পাইলে ঠিক থাকে না, তো তাতে ঠিক আছে আপনি আপনার মতো জানা আমি আর কোনো কথা বলবো। তখন এ মনে মনে ভাবতেছে কিসের জিন কিসের তো ভাওতাবাজ করতে আসেন, কোন কি চোখে ধুলা দিয়ে করতেছে, এগুলো আমি কান দেবো না, ভয় পাইলেই ভয় পাবো না পাইলেই না, এরকম না। এক সময় দেখে যে ওনার বাড়ির কাছে এসে বুঝলে আমি নামবো, আমার বাড়ি এসে গেছে, ঠিক আছে নারায়ণ, ঠিক আছে যান তাহলে, আর যদি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এসে থাকে তাহলে মোড়টা ঘোরার আগে আমার দিকে তাকায়। বলছে আচ্ছা তাকাবো, কত ভয়ঙ্কর কি হয়েছে আপনি এটাই দিন। তো উনি জাস্ট মোড়টা ঘুরে যাবে মোটরসাইকেল থেকে নেমে সোজা গিয়ে মোড় ঘুরে বাসার দিকে যাবে, আপনি দেখি তো তাকে কি দেখা যায়, তাকে দেখে মোটরসাইকেলটা ঘুরে স্টার্ট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তাতে কোনো আরোহী নেই,
শুধু মোটরসাইকেলটাই
সাইকেলটাই আরো আরোহী চালাচ্ছে, এরকম একটা অবস্থা, জাস্ট ঘুরে যেদিক থেকে আসছিল সেদিকে চলে যাচ্ছে। আমি যখন দেখলাম এটা তখন আমি জাস্ট কিভাবে বাসায় গিয়ে তাদের নক করছি ভেতরে ঢুকছি, এটা আমার আসলে ওইভাবে সেন্স নাই, আমি বাসায় গেছি ভেতরে ঢুকছি, তারপর বলছি যে আমার অনেকক্ষণ কোনো স্বাভাবিক জ্ঞান ছিল, পরে দেখলাম যে আমার স্ত্রী আমার মেয়ে ছিল দুইটা ওরা আমার কাছে আছে, এটার পরে হচ্ছে আমি বিশ্বাস করলাম যে না উনি যেটা বলছে ঘটনা সত্যি।
তো ওনাকে যে ফাইলটা দেওয়া হয়েছে,
ফাইলটা ওনার ছিল, ওনার ছিল, এবং পরবর্তীতে এটা না যেটা ঘটছে উনি হচ্ছে এই ঘটনা যখনই কাউকে বলতে চাই তখনই হচ্ছে ওনার মানে মাথা ঘুরে ওঠে, কয়েক সেকেন্ডের জন্য ওনার অতিভ্রম হয়, তারপর যখন সেন্স ফিরে আসে তখন ওনার মনে হয় কে যেন ওনাকে একটা বলল যে না করা যাবে।
ওকে,
এটা করতে কি উনি যখন আমাদেরকে ক্লাসে যখন বলেছে আমি তোমাদেরকে একটা ঘটনা বলবো, তোমরা হচ্ছে জিনিসটা তোমাদের মধ্যেই থাক, আমি ভিতরে রাখতে পারছি না, একটা ঘটনা তোমাদের মধ্যে থাকবে, তোমরা কাউকে বলো না, বললেও আমার নাম টাম কোথাও প্রকাশ করো, তারপরে যেটা হয়েছে ছোট মেয়েটা রোড এক্সিডেন্ট করছে, মারা যায়নি, একটা মোটরসাইকেলের সঙ্গে এক্সিডেন্ট করছিল, অনেকদিন হাসপাতালে ছিল।
এই ঘটনা শেয়ার করার
আসলে এটা তো ট্রু, আমরা তো বিশ্বাস করি যেহেতু জিন জাতি যেহেতু আছে এবং এর মধ্যে ভালো খারাপ দুটোই
অবশ্যই আছে,
এবং যার ভাগ্য ভালো আসলে সেই ভালো জিনগুলা সামনে পড়ে যায় এবং বিপদে হয়তো এইভাবে।
এটাও জানি যে আসলে জিন সবার সাথে নাকি মিশতে পারে না। আমি একটা জিন চাচ্ছে যে আমি একটা মানুষের উপকার বা ক্ষতি করব, কিন্তু মানুষ মানুষ ভেবে একটা বিষয় আছে, অনেকে রাশি বলে, অনেকে অনেক কিছু বলে, এইসবের কারণে অনেক সময় চাইলেও অনেক জিন ঘেঁচতে পারে না।
যেটা আমরা জানি যে মানুষের রাশি যদি সাপোর্ট না করে অনেকেই অনেক কিছু কিছু পার্টিকুলার রাশি আছে যে ওই রাশিগুলোর মানুষজন মানে সেন্স করতে পারে, জিনিসগুলো টের পায়, খুব আগে ভাগে অনেক কিছু সেন্স করতে পারে, সাধারণ
অনেক ধারণা আছে।
আপনি বললেন না যে যখন উনি ওই ঘটনাটা শেয়ার করার পরে দুর্ঘটনাটা ঘটে ওনার মেয়ের সাথে, আমার ধারণা যে অনেকেরই এই ধরনের এক্সপিরিয়েন্স আছে যারা যখনই কারোর সাথে শেয়ার করতে গেছে সবাই প্রত্যেক মুরব্বীরা বিশেষ করে বলেছে এটা কারোর সাথে শেয়ার করার দরকার নেই,
মানে এই ভাই ওই বেশি ধারের দিকে যায় না, উপরে গেলে আবার পানিটা আপনি উঠাবে গিয়ে
শেয়ার করতে বারণ করা হয়, যে সবার সাথে শেয়ার করো না, যে যারা এই কাজটা ঘটাচ্ছে বা যারা উপকার করছে উনি চাচ্ছে না যে এই জিনিসটা এভাবে মানে সবার মাঝে ছড়িয়ে যাক, হয়তো চাচ্ছে না এটা। তবে একটা জিনিস আপনি বললেন না যে উনি সেন্স করতে পারে যখন উনি ঘটনাটা বলতে চায় যে মনে হয় ওনাকে কেউ বাধা দিচ্ছে, এই ধরনের কিছু একটু মতিভ্রম হয়েছে। আমরা যখন গত এপিসোডটা রেকর্ড করি, আমরা গত এপিসোড রেকর্ড করেছিলাম বসুন্ধরা আবাসিকের একটি বাসায়, এবং ওই বাসা থেকে ওই এপিসোড রেকর্ড করে আসার পর গত 2-2.5 বছরে ডর করছি আমি, কোনোদিন এই ধরনের এক্সপিরিয়েন্স হয়নি, ইনফ্যাক্ট আমার লাইফেও কখনো হয়নি। মানে এমন একটা বিষয় আমি ফিল করলাম যে আমার মনে হচ্ছে ওই বাসা থেকে আসার পরের দিনে রাতের বেলা ঘুমের মধ্যে জাস্ট মানে আমার কানে কানে কিছু একটা বলে গেল, আমি যদি এখনো চোখ বুঝি না আমি মানে ওই ভয়েসটা মনে হয় আমি রিকগনাইজ করতে পারি কিভাবে বলছি, যখন আপনার কানের পাশে কোনো মানুষ এসে কিছু বলে আপনি কিন্তু কানের মধ্যে একটা মানে তার যে নিঃশ্বাসের একটা কিন্তু ইয়ে পান, একটু গরম লাগবে একটু, ওই ফিলটা মনে হয় আমি চোখ বুঝলে এখনো বুঝতে পারি।
কি বলেছিল এটা, কি
বলেছিল যে আমি আমি বলতে পারি না, মানে কিছু একটা বলেছে। আমার মনে হলো যে আমি যেখানে ঘুমাই আমার পাশে একটা বারান্দা আছে, আছে বড় জানালা, আমি জানালার পাশে হচ্ছে আমার বিছানা, আমার কানে কানে জাস্ট বললো, বলে জানালা দিয়ে পাশ হয়ে বের হয়ে গেল,
এরকম একটা অবস্থা।
এরকম আমি একটা স্বপ্ন দেখছি, আমি গত 2-3 বছর
স্বপ্ন ছিল না সজাগ অবস্থাতেই
ছিলাম, আমি স্বপ্নতে ছিলাম, কিন্তু এটা হওয়ার পর আমি সাথে সাথে জেগে গেছি, এবং জেগে যাওয়ার পর আমার রুম পুরো কোয়াইট নরমাল,
তখন থেকে আপনি ওই যে ফিলটা বারবার হচ্ছে,
আমার এই ফিলটা আমার মনে এখনো আমি চোখ বুঝলে আমি সেন্স করতে পারি, ওই জিনিসটা আমি কানের মধ্যে শুনতে পারি। যাই হোক, এটা হয়তো আমার কিছুদিন থাকবে, আস্তে আস্তে হয়তো আবার ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার প্রথম ঘটনা ছিল যেটা আপনি আপনার টিচারের কাছ থেকে শুনেছিলেন। এর পরের ঘটনায় যাই আমরা,
এর পরে যে ঘটনা, এটা আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে মিল্টন ভাই, ওনার সাথে আরেকজন ছিল, আমি এই মুহূর্তে মনে করতে পারছি, ছিল ওনারা দুজন বন্ধু ছিল, ওনারা হচ্ছে একটা বিয়েতে গিয়েছিল এলাকা থেকে হয়তো বা 5-6 কিলো দূরে।
আচ্ছা,
বিয়েতে গিয়ে বরযাত্রীর সঙ্গে না এসে আগে দুই বন্ধু নিজেদের মতো রওনা দিয়েছে, রাতটা আসতে প্রায় 1-2 কিলো চলে আসছে রাতের বেলা, তার নিরাপদ ছিল। 1-2 কিলো আসার পর ওনারা হুট করে একটু বাইরে তাকে খেয়াল করছে, দূরে যে দিকটাতে বিয়ে বাড়ি হওয়ার কথা সেদিক থেকে দুইটা আলো দেখা যাচ্ছে, আলো দুটো আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। ওনারা আইডিয়া করলেন যে বরযাত্রী হয়তো বা বের হয়ে আসতে সেই গাড়ি ভালো হইতে পারে, ওরা চিন্তা করলো যে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব, আমরা তো একটা ব্যাচ খেয়ে আমরা আসলাম আর একটা ব্যাচ হয়তো বসছে, হয়তো শেষ হতে হবে, বিদায় দেওয়ার বিষয় আছে। ভাবতে ভাবতে তারা দেখি কি আলোটা আসতে ইচ্ছে, তারা যে সোজা আছে সেই দিকে দুইটা আলো জোড়া আলো ধীরে ধীরে আসতেছে, কাছাকাছি আসতেছে। ওনারা চিন্তা করলো যদি এটা গাড়ির ভ্যানের বা যে কোনো কিছুর আলো হয় তারা রাস্তাতে ঘুরে আসবে, ক্ষেত খামার এর মধ্যে এত দ্রুত একটি স্মুথ ভাবে কিভাবে, তখন আমাদের মধ্যে খেয়াল হলো অবশ্যই
অন্য কিছু হবে,
কারণ অন্যজনকে বলছে মিল্টন ভাই এই উল্কা টুলকা নাকি, উনি বলছে না উল্কা হলে তো হুট করে আসলো নাই
উপর থেকে আকাশ থেকে পড়বে নিচের দিকে নাই হয়ে যায়,
এটা জাস্ট সোজা আসতেছে অনেক নিচ দিয়ে আসছে, অনেকক্ষণ ধরে আসতেই আছে, খুব ধীরে ধীরে হলেও আসছে, এটা তো ভয়ের একটা ব্যাপার। যখন ওনারা দৌড়ানোর জানে করতে শুরু করলো, ওখান থেকে ওনারা দৌড় দেবে এটা ভরসা কি, ওরা আলো সাথে ওরা পারবে, আলো আসতেছে সোজা রাস্তাঘাট না ধরে, এর মধ্যে দেখি কি হুট করে ওই আলোর বিপরীত পাশ থেকে লোকালয় থেকে আরো দুইটা আলো আসতেছে, ওনারা তখন আরো ভয় পেয়ে গেল যে এখন কি ঘটনা, 2-4 আলো আসতেছে আমাদের দিকে। ওনারা খেয়াল করলো যে এই আলো দুটো যখন আসছে পরের দুইটা, তখন আগের দুটো থেমে গেছে জায়গায়, ওনারা এখন দেখতেছে ভয়ে ভয়ে কি ঘটতেছে, এই দুইটা আলো খুব কাছে চলে আসলো, তারা তো থ মানে পুরো একে অপরকে ধরে কাঁপতেছে, থেকে ঘটে এখন কোনো কিছু গ্যারান্টি নাই। আলো দুইটা আমাদের মাথার উপর দিয়ে আগুনের দুইটা দল আর তখন ওরা বুঝতে পারলো কাছে আসলে চলে গেল ওই যে দুইটা ছিল ওই দিকে, এরা যায় ওরা পিছিয়ে যায়, এরকম একটা অবস্থা হতে হতে শেষ পর্যন্ত চারটাই মিলে গেছে দূরে চলে গেল,
চারটা আলোই নাই
আলোই নাই। তো ওনারা তখন আইডিয়া করলো যে দুইটা হয়তো খারাপ কিছু আসতেছিল এদিক থেকে ভালো কিছু তাদেরকে তারাই ভঙ্গিত হইতে পারে, এটা ভেবে ওনারা একটু নিশ্চিন্তে একটু বাড়ির দিকে আসতে শুরু। তো যখন বাড়ির কাছাকাছি হয়তো আর 5-6 মিনিট আছে এরকম অবস্থায় তখন দেখি যে একটা কুকুর তাদের দিকে আসতেছে আর হচ্ছে গেল করতেছে। ওনারা তো নেশা আছে বাড়ির পাশে কুকুর থাকে, ওনারা দেখলো যে না কুকুরটা আমাদের চেনা না, আমাদের বাড়িতে যে কুকুরটা কুকুরের মূলত হয় কি এরিয়ায় থাকে এরিয়ার থেকে খুব বাইরে যায় না,
এরিয়া থাকে
ওনারা দেখলো যে কুকুরটা আমাদের না ডাক্তার কেমন জানে অদ্ভুত লাগছে, না কুকুর না শিয়াল কি ডাকতেছে এরকম লাগতেছে, ওনার একটু ভয় পায়। একটু পরে দেখি কুকুরের পিছনে একটা লোক আছে, সে আসতে আসতে যখন খুব কাছে আসলো তখন ওনারা দেখলো কি যে লোকটার মাথা থেকে পা পর্যন্ত মানে মাথায় একটা কাপড় দেওয়া হয়েছে সেই পা পর্যন্ত ঝুলে আসে, না পাঞ্জাবি না জামা নারী না পুরুষ কিছু বোঝেনা, তোমাদের সামনে এসে দাঁড়ায় দাঁড়ায় নাকি বলছে যে তোমাদের কোনো একটা কোনো কিছু ভালো তোমাদের দিক আছে যার কারণে তোমরা আজকে বেঁচে গেলে, আমাদের অন্য একটা পক্ষ তোমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে, নেক্সট টাইম কখনো তোমরা যে আগে বিয়ে কেটে গেছো ওখানে যাবো না, তোমরা আজকে পুরোই মরতো আমরাই পুরি আমার। এই কথা বলার পরে হুট করে দেখে যে সে নাই মহিলা বা পুরুষ যেই হোক না কেন কাপড় মোড়ানো সে ওখানে নাই, তখন ওরা চিন্তা করছে যে এটা যাই হোক সাবধান করছে যেহেতু এখন আর কোনো ক্ষতি করবে যে যার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে হয়েছে কি মিল্টন ভাই যখন ঘরে শুয়েছে ছিটকিটো লাগিয়ে দিতে তখনই নক করছে না এই খোল আমার একে একে ভয় পাচ্ছে আমি তোর সঙ্গে থাকবো, ও বলছে আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে থাক সমস্যা নেই আমারও তো ভালোই হয় তাহলে। ওদের উঠে যখন আজান দিচ্ছে মিল্টন ভাই দেখে তার বন্ধুটা পাশে নাই এবং সে চিন্তা করছে যে হচ্ছে হয়তো উঠে গেছে সকাল তো হয়ে গেছে ওদের আজান দিয়ে দিচ্ছে, তো উনিও তখন দরজা খুলে বের হবে তখন খেয়াল করলো একটু ভেতর থেকে লাগে বের হলো তো আমিও লেগে
যাই কারণ রুমে তো মাত্র দুজনেই আছে।
উনি তখন পুরো ঘর খুঁজে কাউকে পায় নাই, উনি চিঠি খুলে এক দৌড় ওনার বন্ধু দাঁড়িয়ে তুই কখন আসছিস কিভাবে আসছিস কখন আসছিস কিভাবে আসছিস মানে তুই কিভাবে বের হয়েছিস সেটা আমাকে বল, মানে আমার বাসায় রাতের বেলা থাকলি কিসের সাথে কেমন বের হলি, মানে ওনার বন্ধুর বাড়িতে ওইটাই করছে।
আচ্ছা
এখানে মিলন ভাইয়ের বন্ধু সেজে মিলন ভাইয়ের কাছে আসছে ওখানে মিলন ভাই সেজে মিলন ভাইয়ের বন্ধুর কাছে
গেছে,
দুজন তখন আর কি চিল্লা চিল্লি শুরু করছে হয়েছে লোকজন দিকে গেছে কি হলো কি হলো কি হলো সবাই জ্বর হয়ে গেছে ঘোরতে হতে অনেক লোক জ্বর তখন বলছে যে এরকম এরকম ঘটনা যে কিভাবে সম্ভব কেমনি কি, তখন ওখানে যে মসজিদ ইমাম ছিল উনি একটু বুঝতে পারছিল যে কি হতে পারে, উনি বলছে বাবা একটু আমার সাথে ওই যুগের মসজিদে যাবো আমার সব রাতে সব কিছু উনি শুনছি, ওনার পরে বলছে যে আসলে ওরা ভালো জিন ছিল ওই যে আলো দুটো দেখছিল ওরা আলো দুটো ওই জিন দুটো ওনার জন্য রাতে আর আক্রান্ত না হোক বা ভয় না পাও এই জন্য এই কাজটা করছে।
তোর মানে ভয় হন্টেড ভাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতি নেব এই পর্যায়ে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। দরের 120তম পর্বটি ধারণ করা হয়েছে বগুড়ার দারকিচেরা ব্রিজের কোন একটি বিশেষ হন্টেড জায়গায়। আমাদের আজকের অতিথি সুফল, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট থেকে। স্পেশালি আরও একবার ওয়েলকাম করব দরের স্পেশাল রাউন্ড ট্যারোট কার্ড সেগমেন্টে ঠিক রাত 12টায়, যেখানে সরাসরি আমি থাকছি এবং আমার সঙ্গে থাকবে রেজা ভাই। আমরা কথা না বাড়িয়ে ঠিক 4 মিনিট পর আবারও সেখানে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
ডর মানে ভয়, হন্টেড ভাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আমন্ত্রণ আরো একবার, দরের 120তম পর্বটি ধারণ করা হয়েছে বগুড়ার দারকিচেরা ব্রিজের কোন একটি বিশেষ হন্টেড জায়গায়। আমাদের আজকের অতিথি সুফল, সঙ্গে থাকছে লোবান এবং সুমন অন দ্য স্পট থেকে। এবং একই সাথে এ কথাটিও বলতে চাই, দরের ঘটনা যারা এখানে বলতে চান তারা আমাদের এখানে জয়েন করতে পারেন। নিয়মটি হচ্ছে আপনাকে ফোন করে বলতে হবে আপনার জীবনে কি ধরনের ভৌতিক ঘটনা ঘটেছিল। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। প্লিজ নাম এবং সেল নাম্বারটি দিতে ভুল করবেন না। প্রিয় শ্রোতা, ডর এটি সম্পূর্ণরূপে একটি অবৈজ্ঞানিক অনুষ্ঠান, এখানে যুক্তির কোনো ঠাঁই নেই। আমরা শুধু একটা কথাই বারবার আপনাদেরকে বলি, পুরো পৃথিবীটাই অনেক বেশি রহস্যময়, কিছুটা রহস্যে ঘেরা, ভয়ের উন্মাদনায় অন্যরকম একটি অনুভূতি পাওয়ার জন্য ঘন্টা দুয়ে চেষ্টা করার নাম হচ্ছে ডর। এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। কথা না বাড়িয়ে আবারও আমরা গল্পে ফিরছি।
ডর
ওরা ভালো দিন ছিল, ওই যে আলো দুটো দেখছিলাম, ওরা ওই আলো দুটো ওই দিন দুটো তোমরা যেন রাতে আক্রান্ত না হও বা ভয় না পাও, এই জন্য এই কাজটা করো।
বিভিন্ন জিনিসের যে বধ বিষয়গুলো আছে, বধ চিহ্ন গুলো আছে, ওই ধরনের ঘটনাই পাই যারা মানুষকে বিভিন্ন ভাবে ক্ষতি করতে চায়।
ক্ষতির কথা আমি এরপর যে ঘটনা বলবো যেখানে ক্ষতি কিছুটা করেছে।
ওকে, তাহলে কি আমরা এই ঘটনাটা তো এখানেই
শেষ?
ওকে, তাহলে আমরা সেই ঘটনাটার দিকে একটু যেতে চাই।
অবশ্যই, এটা ঢাকা শহরের ঘটনা, ঢাকার মিরপুরে।
ওকে,
এটা আমার চাচার বন্ধুর সঙ্গে ঘটেছিল। চাচার বন্ধুর হচ্ছে একটা মিষ্টির দোকান ছিল মিরপুর 12 নম্বর, এটা আর কি নাম করা ব্র্যান্ডেরই শোরুম ছিল।
ওকে, যাই হোক, আমরা সেই স্পেসিফিকেশনে না যে ওকে,
চাচার বন্ধু এই শোরুমের দায়িত্ব ছিল, উনি ম্যানেজার ছিল। চাচার বন্ধুরই আর একটা বন্ধু ছিল, সেই বন্ধুকে আমার চাচার বন্ধুটা বলছে, আর অনেক বন্ধুকে বলছে কিন্তু আর তো আগ্রহী হয়নি, উনি একটু আগ্রহী হয়েছে শহর থেকে। উনি বলছে যে আমার দোকানে না জিন মিষ্টি কিনতে আসে। ধর এটা কিভাবে সম্ভব, তোর দোকানে জিন আসে মানে দেখাতে পারবি? বলে হ্যাঁ আমি দেখাতে পারবো, তুই যে কোনো রোববার রাত 12টার দিকে আমার দোকানে আসবি, এমনিতেই আমি 10টার মধ্যে দোকান বন্ধ করি, তুমি রোববার দিন আমার দোকান 12টা বন্ধ খোলা থাকে, আর এই সময়ের মধ্যে ওনারা আসে, এসে মিষ্টি কিনে নিয়ে তারপর চলে যায়। তো বললো যে ঠিক আছে, তুই যখন দেখাতে চাচ্ছিস আমি দেখবো। তার চ্যালেঞ্জের মতো আর আগ্রহ এবং কি হয়েছে আমি দেখবো, এরকম একটা বিষয়। তো ওরকম কোনো একটা রবিবারে ওনারা দিন ঠিক করে রাত 12টায় সব কর্মচারীকে মিলে দিয়ে দিচ্ছে। দুই বন্ধু আছে, ওই বন্ধু আর ওই বন্ধু যার একটা বন্ধু, এই দুজন আছে। তো বলছে শোন, যখন ওরা আসবে তখন আমি তোকে ইশারা দিব, তুই কোনো কথা বলবি না, জাস্ট দেখবি, তুই কোনো কথা বলবি খবরদার, শুধু দেখবি। আচ্ছা, তো দুই একজন আসছে মিষ্টি কিনতে, গাড়ি থামায় বা ইশারা পায় না। একসময় রাস্তার অপোজিট সাইড থেকে 6 জন লোক, খুব উঁচু, স্বাস্থ্য ভালো, সবার পরনে মোটামুটি একই ড্রেস, পাঞ্জাবি পাঞ্জাবি, খুব সুন্দর দেখতে। যদিও রাতের বেলা লাইট যদিও আছে শহরে, তারপর ওনাদের চেহারাটা যেন আরো বেশি দেখা যাচ্ছিল। ওটা বলছে মনে হচ্ছে খুব উজ্জ্বল চেহারা কিছু লোক আসতে পারে। এটা দেখে উনি তখন ইশারা দিচ্ছে, কোনো একটা গোটা দিচ্ছে ঠিকঠাক আসতেছে। তার বন্ধু নাকি বলছে যে দূর বিষয় মানুষ থাকে, এসব জিন কোথায়, সবগুলো মানুষ দেখা যায়, মনে হয় হচ্ছে ওই যে মিরপুরে তো অনেক বিহারি থাকে, কিছু লম্বা আসনে ওগুলোকে হইতে পারে। তাহলে ঠিক আছে, তুই চুপচাপ তুই দেখ, কথা বলছি উনি চুপ করে থাকে। এখন ওই 6 জন আসছে, এসে কোনো কথা বলে নাই, কারণ আগে থেকে তো ওনারা আসে নিয়ে যায়, কথা বলার কিছু নাই। এখানে এসে 12 কেজি মিষ্টি 6 জন প্যাকেট করে দিচ্ছে। তখন চাচার বন্ধুটা হুট করে বলছে, যে বন্ধুটা দেখতে আসছে, এই হলো জিন, বিড়বিড় করে বলছে, একটু বিড়বিড় করে বলছে, এই তোর জিন। এটা যখন বলছে তখন লাইট অফ হয়ে কারেন্ট চলে তাই মনে হয় ওনারা বললো যে মিনিটখানিক লাইট ছিল না, ওনারা যে যাই জায়গা ছিল, যে যার জায়গায় ওনারা ছিলেন কথা বলেন নাই, চুপচাপ ছিলেন, যে লাইট এভাবে যায় না, মোম জ্বালাবো কিনা কিন্তু আমরা করতে করতেই চলে আসছে হুট করে। তখন ওরা দেখে যে ওরা হচ্ছে ছিল 6 জন, এখন আসছে 5 জন। তা বললো যে তাদের বন্ধুটা, তার বন্ধুকে বলছে
6 জন আসছিল, একজন আছে, বাকিটা চলে গেছে,
একজন নাই ওখানে।
আচ্ছা,
6 জন অন্ধকারের মধ্যে, এনারা ভাবছে হয়তো বা আশেপাশে চলে গেছে আগে অন্ধকার ছিল।
ওকে, 5 জন আছে, একজন নাই,
একজন।
ওকে,
এখন বসে দেখলে এটা হচ্ছে তোর দিন, তার বন্ধু দেখা ওই বন্ধুকে বলছে এটা হচ্ছে দিন। তা বলছে যে এটা তো ঠিক আছে, বুঝলাম দিন, আচ্ছা থ্যাংক ইউ, ভালো লাগলো। সুর একটু পাল্টে গেছে, মানে তার ছিল হাফটাদের ছিল, তার মধ্যে এটা নাই। এটা কিন্তু স্বাভাবিক না, যে একটু আগেও বলতেছিল যে কিসের তোর জিন হ্যান ত্যান, সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বিশ্বাস করলাম এগুলো জিন, ঠিক আছে চল যাই। এখন দোকান বন্ধ করে দুজনের বাসা একই রোডে রিক্সা নিয়ে ওনারা দুজন চলে গেছে। গিয়ে যেখানে নামছে ওনার চাচার যেখানে হচ্ছে বাসা, মানে দোকানের ম্যানেজার যেটা, ওনার বাসাটা হচ্ছে আগে, উনি আগেই নামছে। উনি নেমে যখন জাস্ট ঘুরে তাকাইছেন রিক্সার দিকে, কথা বলবেন তার বন্ধুর সাথে, বিদায় নেবেন, তো উনি দেখলেন যে রিক্সায় কেউ নাই। তখন উনি চিন্তা করলেন গেল করে আমার বন্ধু, উনি বলতেছে তুই কই গেলি, তুই নাই কেন, এই তুই কোথায়। তখন রিক্সাওয়ালা বলতেছে যে ভাই সমস্যা কি, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে, আপনি রিক্সায় উঠলেন একা, নামলেন একা, আপনি একা একা বক বক করতে করতে আসলেন, সমস্যা কোথায়, আমার ভাড়া দেন আমি যাই সব রাখেন। তখন উনি আর কি জাস্ট ভাড়াটা দিচ্ছে, দেওয়ার পরে চিন্তা করতেছে কি হলো, মানে হলো মানে ওনার মাথার মধ্যে কিছু খেলতেছে না। দুজন রিক্সায় উঠলাম, গল্প করতে করতে আসলাম। একটু যেহেতু খটকা ছিল আগে গিয়ে আমি যখন দোকানের টয়লেট ছিল শোরুমে, তখন টয়লেটে গিয়ে দেখি কি টয়লেটে ওনার বন্ধু হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে।
কোন বন্ধুটা? সেই বন্ধুটা অনেক
ছিল, তার সঙ্গে রিক্সায় উঠলো, কিন্তু রিক্সাওয়ালা বললো যে আপনি একাই উঠছেন। ওই বন্ধুটা রিক্সায় ছিল না, থাকার কথা ছিল, সেই বন্ধুটাকে উনি পেলেন মাথার মধ্যে হাত পা বাঁধা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। তো ওনার হাত পা বাঁধা ছিল, মুখ টুক বাঁধা ছিল, উনি ওনাকে জাস্ট ওগুলো খুলে দিলেন। তারপর বললো তোর কি হয়েছে, তুই এখানে কেন? আমার সঙ্গে কাল তুই রিক্সাতে গেলি, হুট করে নাই এখানে, কি ঘটনা? বললো না আমি তো সঙ্গে কালকে রিক্সায় যাই নাই, কালকে যখন কারেন্ট চলে গেল তখন থেকে আমি আমার সেন্স ছিল, যখন আমার সেন্সটা আসে তখন আমি এখানে ভালো করে
দোকানের আর কোনো কর্মচারী বা আর কেউ
ওই দিন তো আগে বিদায় করে দিয়েছি।
আচ্ছা আচ্ছা, মানে উনি জেনে বুঝে ওই সময় দোকানটা খোলা রাখে,
খোলা রাখে
যেন ওনারা আসে নিয়ে যেতে পারে।
হ্যাঁ, ওকে। তো তখন ওনারা যেটা, যখন ওনারা রিয়েলাইজ করলো যে হচ্ছে অ্যানর্মাল কিছু, ওনারা দুজনে চুপচাপ কি ঘটলো। আমার বন্ধু বললো শেষ পর্যন্ত যে ওখানে শোরুমের যিনি ম্যানেজার, তোকে আমি আগেও নিষেধ করেছিলাম তুই কোনো কথা বলিস, কি কথা বলছি, সম্ভবত এটাই ওদের শুনতে পেয়ে।
ওনাদের শোরুমে কি কোনো সিসিটিভি ছিল?
এটা অনেক আগের তো।
আচ্ছা, তখন ছিল না ওইভাবে, এখন তো অনেক দোকানে ক্যামেরা লাগানো আছে, হয়তো বা এখন
কিছু একটা ভালো পয়েন্ট মনে করেছিলাম, এটা অনেকের মনে একটা সংশয়।
ওকে, তো সুফল ভাই এই হচ্ছে আপনার ঘটনাগুলো ছিল। তবে আমি একটা জিনিস বলি, যে আমি হয়তো এই ঘটনাটা আগেও বলেছি কিনা ডরে আমার মনে নেই, আমরা এখন যেই ঘটনাগুলো শুনলাম, যে আপনি রাতের বেলা আলোর কথা বলেছেন এবং এখন দোকানে যে মিষ্টি নিতে এসেছে, তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই জিনিসগুলো অ্যাবনর্মাল থাকে, কিছু অন্য ধরনের এক্সিস্টেন্স থাকে। আবার আপনি জীবনে চলার পথে কিন্তু এই ধরনের নর্মাল ঘটনা ঘটে। এখন আপনি যেই প্রকৃতির মানুষের কথা বলেছেন, বাংলাদেশেও কিন্তু এই প্যাটার্নের মানুষ আছে, অনেক লম্বা চূড়া দেখতে পর্ষা। এখন আপনি যদি এই ধরনের মানুষ দেখলেই ভাবেন যে জিন,
অবশ্যই
তাহলে তো ঝামেলা, বা যে কোনো আলো দূর থেকে নড়াচড়া করতে দেখলেই যদি ভাবেন যে অন্য কিছু প্রবলেম। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, প্রায় মনে হয় 15-20 দিন আগের একটা ঘটনা, চুয়াডাঙ্গা বা ঝিনাইদা এই ধরনের কোন একটা জায়গার দিকে হবে বাংলাদেশে। তো একটা গ্রামে এমন হয়েছে কি, রাতের বেলা হঠাৎ করে মানুষ খেয়াল করলো যে এই পুকুরের নিচ থেকে আলো বের হচ্ছে। তো একজন দুজন করে পুরো গ্রামের মানুষ চলে আসছে যে কি অবস্থা, মানে সবাই আসলে আতঙ্কিত হয়ে গেছে, আসলে প্রবলেম কি, মানে এক একজন এক একটা জিনিস বিশ্লেষণ করছে। কেউ বলতেছে যে এখানে হয়তো আগের দিনে যে সাপেদের মণিমুক্তা থেকে এই ধরনের সাপ মনে হয় আছে, কারণ এই পুকুরে নাকি সাপও দেখা যায় মাঝে মাঝে। আবার কেউ মনে করছে যে নিচ থেকে কোনো কিছু গায়েবে কোনো কিছু উঠছে। আবার কেউ মনে করছে যে পুরো এলাকার মধ্যে মনে হয় যে আল্লাহ কোনো কারণে হয়তো অসন্তুষ্ট হয়ে মানুষের মানে কোনো কিছু অভিশাপ স্বরূপ এটা মনে হচ্ছে। তো বিভিন্ন ধরনের জিনিস, ইনফ্যাক্ট থানার মানুষ পুলিশও চলে এসছে যে কি হচ্ছে এখানে। পরে মানে থানা থেকে পুলিশের যে লোকজন বিভিন্ন মানুষকে কনভিন্স করার চেষ্টা করছিল যে আপনারা নামেন, যে দেখেন কি আছে, তো সবার উপস্থিতিতে
কেউ সাহস পাচ্ছে,
কিন্তু কেউ নামার সাহস পাচ্ছে না। তো অবশেষে যাই হোক 3-4 জন একটু সাহসী ছেলে পাওয়া গেছে, যারা রাজি হয়েছে যে যাবে সবার উপস্থিতিতে। তো যেভাবেই হোক, রাত যখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে, তখন 4 জন নেমেছে, 1000-1000 মানুষ তখন পুরো পুকুর ঘিরে রেখেছে, এবং সেখানে গিয়ে তারা আবিষ্কার করলো সেই আলোর রহস্য। এবং সেই রহস্যটা হলো একটা টর্চ লাইট পড়েছিল পুকুরের নিচে, কারো হয়তো টর্চ লাইট পড়ে গেছিল বা কোনো না কোনো ভাবে সামো টর্চ লাইটটা জ্বলেছিল, এবং সেই টর্চ লাইটের আলো পুকুরের নিচ থেকে আসতেছিল। এবং মানুষজন ভাবছিল যে কি না কি ঘটে গেছে, কত অলৌকিক জিনিস ঘটে গেছে এখানে। তো এই জন্যই এই উদাহরণটা দিলাম যে সবকিছুর মধ্যে এই ধরনের অলৌকিক জিনিস ভাবা আসলে ঠিক না।
এরকম একটা উদাহরণ আমিও দিতে পারি, আমরা ছোটবেলায় কি করতাম জানেন, অনেকে যে গুল খায়, কাঁচের বোতল ছিল, রাবারের মুখ ছিল,
রাইট,
ওটা আমরা করতাম কি, কেরোসিন তেলের মধ্যে চুবাইয়া রাখতাম, সারাদিন চুবাইয়া রাখলে হয়তো কি পুড়ে যাইত, ওটাতে আগুন ধরাই দিলে অনেকক্ষণ জ্বলত। আমরা একবার করছি ওরকম কয়েকটা মিলে করে রাস্তায় ফেলে রাখছি আগুন দিয়ে, আমরা লুকিয়ে ছিলাম যে কি হয় দেখার জন্য। একজন তো খুব আসলে ভয় পেয়ে গিয়েছিল, উনি এসে দৌড় দিছে দেখছি, এরকম আর কি। ভালো মানেই যে ভূত,
আমি সবকিছুতেই অদ্ভুত কিছু ভাবার কারণে। তো এনিওয়েজ সুফল ভাই, আমরা তো অনেকটা শেষ দিকে আসছি, একটু আমরা এবার এই ডাকিচেরা ব্রিজে আসার পেছনে আপনি বলেছিলেন যে কিছু ঘটনা আছে স্পেসিফিক যে জন্য আপনি আমাদেরকে আসতে বলেছেন। তো ইনফ্যাক্ট আমি এতটুকু বলবো যে ডাকিচেরা ব্রিজে আমরা যেই রাতের বেলায় যেই নিরবতায় আছি, আপনি যদি থাকেন এখানে আপনি বুঝবেন যে কি পরিমাণ ভয়ঙ্কর লাগতে পারে আপনার কাছে। না আসলে এখানে বেডরুমে বসে আরামে বসে এটা ফিল করা যাবে না। তো আমরা এই ব্রিজের একটু প্রসঙ্গে আসি যে কেন আমরা এই ব্রিজে আমাদেরকে ইনভাইট করেছেন আপনি।
এই ব্রিজে ইনভাইট করেছি তো ঘটনা আমি একটা আগেও বলেছি, আজকে তো আরেকটা বলবো, কিন্তু তার মানে এই না যে ওইটা আর এইটাই শেষ। এর অনেক ঘটনাই আছে আর সবগুলো হয়তো আমার শোনা হয় নাই, সবগুলো আমার পুরোপুরি মনে নাই। এখন এই মুহূর্তে যেটা আমার মনে আসতেছে যেটা আমি এখন বলতে পারবো, সেটা হচ্ছে যে এই যে ব্রিজটাকে নিয়ে একটা কথা প্রচলিত আছে যে এই পানির নিচে নাকি অনেক মনির মুক্তা শোনা দানা এগুলো থাকে, কিন্তু এগুলো কেউ ডুবলেই পাবে না, কেউ ডুবে গিয়ে নিয়ে আসবে এরকমটা না, কেউ খুঁজলেই পাবে এরকম না। এটা নাকি কিভাবে লুকায়িত অবস্থায় থাকে, কোন একটা দানব বা জাতীয় কিছুর কাছে থাকে, এটা নিতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক তদবির করতে হয়, অনেক কিছু করতে হয়, অনেকে অনেক চেষ্টা করে। তো আমি শুনেছিলাম যেটা যে বগুড়ার এই যে সোনাতলা থানা, যে সোনাতলা থানারই ঘুমার বাড়ি নামে একটা জায়গা আছে, ওখানকার একটা লোক, উনি হচ্ছে ওনার একটা পাতাকে সাথে নিয়ে মানে একটা কবিরাজের কাছ থেকে, ফকির বলে যেটাকে আর কি, ওনার কাছ থেকে অনেক কিছু শিখছে কিভাবে এটা করা যায়, কিভাবে করবো, যে অমাবস্যার রাতে এখানে আসতে হবে, এসে পানির মধ্যে কোমর পর্যন্ত নামতে হবে, নেমে ওই বস্তার মুখ ধরতে হবে, ধরে কি কি শিখাই দিয়ে সেগুলো বললে ওখান থেকে একটা বিশাল বড় মাছ বস্তার মধ্যে ঢুকবে। মূলত মাছ না, ওটাই হীরামণি জহরত, বাড়ি নিয়ে গেলে দেখবো যে এটা হচ্ছে আসলে মাছ না, এটাই হচ্ছে হীরামণি জহরত, ওভাবেই তোমার মধ্যে আসবে, আর যদি তোমরা ব্যস্ত হও তাহলে তোমাদের ক্ষতি হবে। তো ওনারা করছে অনেক সাহস করে নাকি এই রাতে ব্রিজ থেকে নেমে ওই যে গাছটার নিচ দিয়ে সহজে নামা যায়, নেমে পানির মধ্যে অর্ধেক দাঁড়ায় দাঁড়ানোর পরে ওই বস্তাটা খুলে ওনাদেরকে যা শিখিয়ে দেওয়া হয়েছে, এটা দোয়া হোক বা মন্ত্র হোক উপরিয়ে যেটাই হোক, এটা ওনারা আওড়াইছে, আওড়ানোর পরে দেখে যে হ্যাঁ পানির থেকে একটু নড়াচড়া আলোড়ন হচ্ছে, ওনারা তো খুশি হয়েছে যে অবশ্যই কিছু একটা, হ্যাঁ তখন দেখে যে হ্যাঁ সত্যি একটা বিশাল বড় মাছ আসছে এবং বস্তার মধ্যে ঢুকে গেছে। ওনারা তখন ওটা নিয়ে খুব খুশি, ওনাদেরকে বলছিল যে এটা নিয়ে তোমরা জাস্ট চুপচাপ চলে আসবা, কেউ কোনো কথা বলবা না, কোনো দিকে তাকাবা না, কোনো ডাক শুনবা না, কোনো ইশারা শুনবা না, তোমরা তোমাদের মতো রাস্তা দিয়ে হেঁটে চলে আসবে। ওনারা গোষ্ঠী কোটা পেয়ে একটু বেশি এক্সাইটেড লেগে যে পাইছি এত বড় এত ওজন, এটা যদি হীরা জহরতে পরিণত হয় অনেক কিছু হবে, এটা এটা নিয়ে ওনারা করছে কি কথা বলতে বলতে ভুলে গেছে নির্দেশনাগুলো, কথা বলতে বলতে ব্রিজের উপর উঠে চলে আসছে। সম্ভবত হতে পারে আমরা যেখানটায় আছি হয়তো এখানেই আসছে, যদি স্পেসিফিক ভাবে শুনি নাই দেখি কোন জায়গাটাই ওনারা এসে দাঁড়াইছে। ওখানে আসা মাত্র ওই ব্যাগটা ছিঁড়ে বস্তারা ছিঁড়ে নিচ থেকে ওটা পড়ে গেছে, ওনারা নাড়ু ছিঁড়ে পড়ে গেছে অন্ধকারে দেখতে পাচ্ছে না, ওনারা ওটাতে যখন হাত দিছে ধরার জন্য মাছটা তো পড়ে গেল, তখন হাত দিছে তখন দেখে যে আসলে মাছ মনে হচ্ছে না, ভালো করে লক্ষ্য করে ওনারা খেয়াল করে দেখে যেন একটা ছোট্ট শিশু কিন্তু মাথাটা অনেক বড়, এরকম মনে হচ্ছে তাদের একটু ভয় পাইছে যে এটা কি দেখতেছি আমরা, এটা কেন এরকম। তখন নাকি একটা গায়ে দিয়ে তোমাদের কানে আসছে, তোমরা যেভাবে তোমরা আসছো সেভাবে তোমরা যেতে পারলা না, তোমাদের কাজ সম্পূর্ণ হয়নি, তোমাদেরকে এটা দেওয়া গেল না, তোমাদের ক্ষতি হবে, এটা যে কোনো সময়ই হবে, তোমরা পালাও। তখন ওরা করছে ওটা রেখে মানে জাস্ট চলে আসবে, তখন দেখি কি যে ব্যাং যেভাবে লাভ দিয়ে পানিতে পরে ওই জিনিসটা ছোট বাচ্চার মতো জিনিসটা প্রথম লাভ দিয়ে ড্রপ খাওয়ার মতো উপরে উঠে পানির মধ্যে জাস্ট করে গেছে। এটা দেখে ওনারা দৌড়ে চলে আসছে, চলে আসার পরে যেটা হয়েছে যে ওই যে ফকির ওনার কাছে গেছে যে বাবা এরকম তো হয়েছে আমরা এখন কি করবো কি করতে পারি, ওনারা বলছে তোমাকে দাঁড়া হবে না, এখন কোনো যদি ক্ষতি হয় সেটা ঠেকানোর মতো ক্ষমতা আমার কাছে নেই, কারণ ওখানে যা যে জিনিসটা থাকে সেটার সাথে আমি লড়তে যাবো না কখনো, তো অনেক আগে থেকে থাকে অনেক বড় কিছু শক্তিশালী কিছু, আমি লড়তে যাবো না, তোমাদের নিরাপত্তা তোমরাই দেখো আমি কিছু করতে পারবো না। তো ওনারা দীর্ঘদিন তেমন কিছু হয় নাই আসলে, একদিন বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসছে দুজনের একজন, যখন মাছটা কিনে নিয়ে আসছে মাগুর মাছ ছিল একটু কিনে নিয়ে আসছে, এটা ওরা করছে কি রাতে আনছে, রাতে আর কোটে নেয় পানির মধ্যে মানে ভিজিয়ে রাখছে, জিয়ে রাখা যেটাকে বলে, মাগুর মাছ তো মরে না সহজে, তো পরের দিন কাটবে, তো রাতে স্বপ্ন দেখাইছে যে হচ্ছে যে তোরা মাছটা কাটিস না, যদি কাটিস ক্ষতি হবে, এরকম স্বপ্ন দেখাইছে। সকালবেলা উঠে ওরা ভাবছে যে স্বপ্ন তো স্বপ্নই, এর কোনো ভিত্তি নেই, তারপরে ওরা মাছটা কাটছে, মাছটা কেটে যে পরিবারের শুধুমাত্র মা বাদে সবাই খাইছে, সবাই খাওয়ার পর হচ্ছে ওই আপনার কিছুক্ষণের মধ্যে ওনার উম্মাদের মতো হয়ে গেছে, মা তো বাড়ির মানে ভাত বেড়ে দিচ্ছে পরে খাওয়াবে, সবের মতো হয়ে গেছে, সবাই উম্মাদ হয়ে ওনার মাকে কেটে ফেলছে আপনার ছুরি কাছে যা পাইছে সামনে দিয়ে। এলাকার লোকজন আসে, তাদের কেউ ওনারা ইয়ে করতে পারে না, আটকাতে পারে না, এলাকার লোকজন এসে ভয়ে আসতে পারে না, এরকম অস্ত্র হাতে মাকে মারছে। এলাকার লোক করছে কি, বাধ্য হয়ে দূর থেকে একজন ফকির জানাইছে, উনি এসে চেষ্টা করতে গেছে ওনাকে মেরে ফেলছে, ওনাকে মেরে ফেলছে, এবং তারপর যেটা হচ্ছে পুলিশ শেষ পর্যন্ত এসে দেখে আর কি শেষে কৌশলে আর কি।
সেই বাড়িটা এই ব্রিজ থেকে কতটুকু দূর?
সেই বাড়িটা এখান থেকে আপনার ধরেন 10 কিলো হবে,
10 কিলোমিটার দূর। তো আমরা চাইলেও মনে হয় না আপাতত আজকে ওইখানে যাওয়া সম্ভব
না, সম্ভব না। তো তারপর যেটা হলো, পুলিশ ওদেরকে ধরে নিয়ে যায়, ওদের নামে মাকে মারার কেস হয়, মামলা হয়, আর এটা সবাই জানে, বাড়িটা এখনো পাগলা পাগলি বাড়ি নামে পরিচিত।
আচ্ছা,
খুব বেশি দিন আগে ঘটনা, আমি তখন ছোট ছিলাম এরকম সময়ের ঘটনা।
ওকে,
যে সবাই ওই বাড়িটা চেনে পাগলা পাগলি বাড়ি হিসেবে।
ওকে, তো দ্যাট মিন্স এটা হচ্ছে কি, আমি জানি না, অনেকের কাছে একটা মিথের মতো মনে হবে যে ঘটনাটা শুনে, বাট যারা হয়তো ওই এই এলাকার মানুষ যারা আছে, যারা যারা শুনছে বা শুনবে ডর, তারা হয়তো বলতে পারবে যে এই ঘটনাটা আসলে কতটুকু সত্য, আদৌ তাদের এলাকায় এই ধরনের ঘটনা ঘটে গেছে কিনা। এবং আপনি যেটা বললেন যে যেই জিনিসটা এই গাছের এখানে থাকে, তো আমরা সেই গাছটা থেকে খুব বেশি দূরে নাই, যে এই গাছটাতে আমি জানি না, এটা হয়তো বা আমাদের মনের ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের এক্সিস্টেন্স থাকাটাই খুব স্বাভাবিক। তো আমার ধারণা যে আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই অনেকটা বেটার হবে এই মুহূর্তে।
ঠিক আছে, চলেন।
তো আজকের মতো চলেন সুফল ভাই, উঠি
চলেন সামনে গিয়ে একটু গাটা খেয়ে গা গরম করে আমরা রওনা দিয়ে দিই। আচ্ছা, পাবেন কি এত রাতে?
তাও তো কথা, দেখা যাক, আমরা মানে মিশন নেই, যতটুক পর্যন্ত আমরা জানাব ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকবো। তো এই হচ্ছে আমাদের আজকে এই ডার্কিচেরা ব্রিজে আসার পেছনের কাহিনী। এবং ডার্কিচেরা ব্রিজে এসে আমরা তো মোটামুটি পেয়ে গেলাম, আমি এতটুকু জানি যে ঘটনাগুলো কার কাছে কেমন লেগেছে জানি না, ডার্কিচেরা ব্রিজের এই মুহূর্তের যে এনভায়রনমেন্ট, যদি কেউ চিনে থাকেন বা আমরা যেভাবে এসেছি ওই ফলো করে যদি আপনারা আসতে চান রাতের বেলা, আমি বলবো যে এই জায়গাতে আসার জন্য তাহলে অনুভব করতে পারবেন হন্টেড প্লেসে যাওয়ার কি অনুভূতি। ডরের এই অংশটা আমরা র‍্যাপ আপ করছি এখানে, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাব। এবং যাওয়ার আগে একটু বলে দেই, আপনারা যদি ডরের জার্নিতে অংশগ্রহণ করে সুফলের মতো এভাবে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো সবার সাথে শেয়ার করতে চান, আপনার মনের অবস্থাটা বা আপনার সেই অনুভূতিটা, তাহলে আপনি চলে আসতে পারেন, ফোন করতে পারেন আমাদেরকে, অথবা আপনি আমার ফেসবুক পেজ রয়েছে www.rjsuman SUMAN সুমন একটা ডট চিহ্ন দেবেন, অর্থাৎ একটা ফুল স্টপ চিহ্ন দেবেন, তারপর লিখবেন ডর, তাহলে এই যে পেজটি পেয়ে যাবেন সেটা হচ্ছে আরজে সুমনের পেজ। এখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চান। তো শীতের মাত্রা অনেকটা বেড়ে গেছে, তো আমাদেরকে এখনই এখান থেকে ওঠা উচিত, প্রচুর ঠান্ডা লাগছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে ট্যারট কার ড্রাউন।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
পাঁচ মিনিটের ছোট্ট একটি বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, 5 মিনিট পর ঠিক রাত 12টায় ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড শুরু হচ্ছে ডরে। এখান থেকে ছোট্ট একটা মোড় ঘুরে ডর একটু অন্যরকম হয়ে যাবে ঠিক রাত 12টায়। ডরের স্পেশাল রাউন্ড ট্যারট কার্ড সেগমেন্ট শুরু হবে ট্যারট কার্ড রিডার স্পেশালিস্ট রেজা ভাই উইথ মি আরজে কিবরিয়া। ঠিক রাত 12টায় অন্যরকম একটা উন্মাদনা, অন্যরকম একটা আলোড়ন, অন্যরকম একটা ইকুয়েশন নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাবো। এবং আজকের এই এক ঘন্টাটি আপনাকে অন্যরকম কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। অপেক্ষা করুন মাত্র 5 মিনিট।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের ট্যারট কার্ডের স্পেশাল সেগমেন্টে। আমি আরজে কিবিয়া এই মুহূর্তে স্টুডিওতে লাইভ, এবং আমার সঙ্গে রয়েছে এই পার্টের মেন্টর অফকোর্স ট্যারট কার্ড রিডার রেজা ভাই। রেজা ভাই, হ্যালো বলে দেন।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আজকে আমরা ট্যারট কার্ডের বেশ কয়েকটা পর্ব পার করে ফেলেছি, তো আমরা মোটামুটি ম্যাচিওর বলা যেতে পারে। আমাদের লিসনাররা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যে সেগমেন্টটি থাকে, এই সেগমেন্টটি আসলে কি। ট্যারট কার্ড নিয়ে নতুন করে বলার কিছুই নেই, এটা একটা মিস্ট্রি কার্ড, এবং এটার যে হিস্ট্রি বা ইতিহাস সেটা নিঃসন্দেহে অনেক বেশি মিস্টেরিয়াস। সেই জায়গাগুলো রেজা ভাই প্রথম এপিসোডের দিকে বলেছে। আমরা মূলত যে সেগমেন্টটি রান করি সেখানে আমাদের শ্রোতা যারা আছে তারা বিভিন্ন রকমের দৈনন্দিন জীবনে প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিজের মধ্যে পড়েন সেগুলো নিয়ে আমরা এক ধরনের সাইন্টিফিক ব্যাখ্যা, এবং একই সাথে প্যারানর্মাল ওয়ার্ল্ডে এ বিষয়টিকে যারা এইসব বিষয় নিয়ে স্টাডি করেন তারা কিভাবে দেখেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কিছুটা সময় কাটাই। তো আজকেও এরকম একটা খুব টানটান উত্তেজনাপূর্ণ রহস্যপূর্ণ কিছু ঘটনা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আমার মনে হয় ফ্লোরটা আমার রেজা ভাইকে দিয়ে দেওয়া উচিত। আর এই সেশনটা চলার সময় আমরা সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই পেজটিতে কানেক্টেড থাকার জন্য, কজ আমরা এখানে ইনস্ট্যান্টলি কিছু মানুষের রিপ্লাই দেবো ইনবক্সে যদি আপনারা আমাদেরকে টেক্সট করেন বা কমেন্টস করেন যে ছবিগুলো ওখানে দেওয়া আছে। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/dortarot, স্পেলিংটা হচ্ছে DARTAROT, dortarot। রেজা ভাই, আমরা আজকে আমাদের সব লিসনারদেরকে আমরা স্টুডিওতে ঢোকাতে পারিনি, সিরিয়াল আছে বাইরে, আমরা একের পর এক। সাধারণত আমরা যেটা জানি যে ডাক্তারের যখন রোগী দেখেন এবং ডাক্তার যখন অনেক বিখ্যাত হয়ে যায় তখন এরকম সিরিয়াল থাকে ডিসপেন্সারির সামনে, এবং এক মাসেও সিরিয়াল পাওয়া যায় না। আমার মনে হয় আপনার অবস্থা এখন কিছুটা হলো, আমি জানি না, ধরে আসা যাবে না, প্রথমে হালকা করে নিচ্ছি কিছুটা, সে কারণে। তো এরকম সিরিয়াল আছে, আমার মনে হয় যে আমরা কথা না বাড়ি গেস্ট ডাক্তারের সঙ্গে একটু পরিচিত হবে। আপনার অনুভূতি ক্রমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম স্পর্শ।
স্পর্শ, আচ্ছা, কি করছেন আপনি?
আমি পড়াশোনা করছি বিবিএতে।
পড়াশোনা করছেন বিবিএতে, ফাইন। আর আপনার নামটা একটু শুনি।
দিদি আপা, মগবাজার থেকে।
মানে সবাই কি আপনাকে গণহারে দিদি আপা বলে নাকি
মেয়েরা বলে? এই জন্য কি এটা
মেয়েরাও আপনাকে দিদি আপা বলে?
হ্যাঁ।
আপনি যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর কথাগুলো বলবেন সেটার সঙ্গে ওরা দুজন জড়িত। আপনার কাছে আমরা পরে আসবো, তার আগে আমরা স্পর্শ, আপনি আমাদেরকে বলেন, আমরা তো রেডিওতে রেজা ভাইয়ের বাসার ঠিকানাও বলিনি, কোনো কিছু বলিনি, আপনি কিভাবে কিভাবে রেজা ভাইয়ের বাড়িতে গিয়ে হামলা দিয়েছেন? মানে রেজা ভাই আপনাকে বলেন যে এটা কিভাবে ঘটলো।
আমি তো অফিসে বসা, হঠাৎ করে দেখি একটা ছেলে আসলো, এসে বললো রেজা ভাই আছে? আমি বলছি আমি রেজা ভাই। আমি ভাবছি আমার মোটর সাইকেল আমার সিকিউরিটি সেল করে সিকিউরিটির জন্য আসছে। আমি বললাম যে তোমাকে সিকিউরিটি লাগবে? না ভাই, আমি ট্রাক্টর দেখতে আসছি। পরে বললাম না, আমি তো ট্রাক্টর দেখি না এখানে। তারপরে সেই বলুক ওর সম্পর্কে
বলেন।
সেটা হচ্ছে যে আমি ভাইয়াকে খুঁজে বের করি। প্রবলেম যেটা হচ্ছিল আমার ক্লাস টেনে থাকতে এসএসসি এক্সামের আগে আমি যখন স্টাডি করতাম, যেটা হচ্ছে মন দিয়ে করা ওটা করতে পারতাম না। লাইক আমি পড়তে বসছি, আমার গেটের পাশে অলওয়েজ কেউ দাঁড়িয়ে আছে
এরকম মনে হতো।
হ্যাঁ, এবং তারা আমার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে। লাইক আমি যখন ঘুরতে এসেছি তাদের সাথে কমিউনিকেট করার জন্য কেউ নেই, পুরো এমটি। তো প্রথমে একজন দুজন, পরে আমি এটা মনে হচ্ছে যে 10 থেকে 15 জন
এরকম দাঁড়িয়ে আছে।
হ্যাঁ, মানে প্রচন্ড রাশ, ফিস ফিস করতেছে ওখানে দাঁড়িয়ে। পুরো এক্সামটা আমার এইভাবে যায়, বাসায় বলার পরে বসে ফাইন তোমাকে রাতে স্টাডি করতে হবে না। আমাকে খুব কম নেওয়া হয়, আমার ছোট থেকে বারণ করা, তো ওই জন্য আসলে আমাকে নেওয়া হয়নি ওইভাবে কারো কাছে। এভাবে চলতে থাকে, আমি ঘরে ব্ল্যাক শ্যাডো দেখতে পাই, লাইট অফ, স্পষ্ট ব্ল্যাক শ্যাডো, মানে আমরা কিন্তু অন্ধকার জায়গা থেকে একদম অন্ধকার, ডার্ক না, বাট ওটা একদম ডার্ক,
মানে মানে অন্ধকার ঘরের মধ্যে আপনি শ্যাডো দেখেন?
হ্যাঁ, সম্পূর্ণ ব্ল্যাক, এটা রুমের কর্নার থেকে আসে এবং আমার ভিতর দিয়ে যেতে চায়। জিনিসটা এমন অলওয়েজ আমার বরাবর আছে, আমি যতবার দেখি জিনিসটাকে আমি অ্যাভয়েড করে আমি দাঁড়িয়ে যাই, সরে পড়ি ওখান থেকে, জায়গা থেকে। বাট এমন কয়েকবার হয়েছে যারা আমাকে ওভারপাস করেছে, এবং যতবারই করে আমি মানে আমার শরীর ব্যথা বলেন, শরীর প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায় এবং হালকা সিক হয়ে পড়ি জিনিসটাতে। আমার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যখন করি, আমার বাসায় অনেক গেস্ট ছিল, তো নর্মাল হচ্ছে আমার ভাই এবং আমি এক রুমে ঘুমাই। ওই দিন অনেক গেস্ট থাকার কারণে আমার মামা ছিল সাথে, তো রাতে যখন ঘুমাই রাত ঠিক 2:30 দিকে আমি দেখতে পাই যে জাস্ট রুমের লাইট গুলো জ্বলছে, আমি ঠিক রুমের মিডিলে আছি। কেউ নেই, পুরো রুম খালি, গেট ওপেন করা, ফ্যান চলতেছে খুব স্লোলি, এবং আমাকে প্রচন্ড পরিমাণে তখন মারধর শুরু করে। লাইক প্রথমে আমি কাউকে দেখতে পাই না, বাট ওখানে 8-9 জন ছিল।
মানে আপনি সব ফিল করতে পারছেন?
আমি ফিল করি, মানে রুমের থেকে আমি মিডলে ফ্লো করতেছি।
আপনি তখন কি চেতন অবস্থায় ছিলেন নাকি অবচেতন, মানে ঘুমের মধ্যে?
আমি ঘুমের মধ্যে।
আচ্ছা,
তো আমি দেখতেছি রুমের এই কোনার থেকে ওই কোনাকে আমাকে মেরে মেরে মানে পাঠাচ্ছে লাঠি দিয়ে। তো দেয়ালে বাড়ি খাচ্ছি, ফ্যানে লাগে আমার কপাল। তো সকালে যখন আমি ঘুমতে উঠি, লাইক আমি মানে উঠার পরে চিন্তা করি আমি কি বেঁচে আছি না মারা গেছি। আমার শরীরে একটা আঙ্গুল আমি নাড়াইতে পারিনি, এত ব্যথা। লাইক আধা ঘন্টা পরে যখন আমি আমার হাত নাড়াইতে পারি, তখন আমি ফিল করি যে হ্যাঁ আমি এখন বেঁচে আছি। তারপর ওখান থেকে বের থেকে আমার 2-2.5 ঘন্টা টাইম লাগে, এবং ওঠার পরে আমার কপালে যে আমি ব্যথা পাই, আমার এখানে 3টা দাগ ছিল কপালে, মানে ফ্যানের লাগার যে ইয়াটা ওখানে দাগ ছিল, কানের পিছন থেকে ব্লাড যাচ্ছিল, এবং শরীরে অনেক জায়গায় মারের দাগ আঁচড় ছিল। কামুকে দেখে আমু বললো যে ওকে ফাইন, কাউকে বললো দরকার নাই, এটা এমনি হয়েছে। এরপরে প্রায় সময় হয়, এখনো হয় যেটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে।
মানে আমার কেন জানি মনে হয় আপনার ফ্যামিলি বিষয়টা সম্পর্কে কিছুটা হলেও জানে আগে থেকে, যে কারণে বিষয়টা হাইড করে।
আমার জিনিসটা হচ্ছে যে আমি হওয়ার কোনো পসিবিলিটি নেই, তখন আমার মা জানে আমি হব। আমার মাকে কেউ একটা মহিলা এসে বলে যে তোমার ছেলে হবে, এবং তোমার হাজবেন্ড তোমার ছেলেকে দেখে শক্ট হয়ে যাবে, ছেলে এমন হবে, ওর হাত হওয়ার পরে 2-2.5 ঘন্টা পর্যন্ত হাতের মুখ খুলবে না। আমার বাবা আমি হবার আগের দিন মার্কেটে যাই, তো বাবাকে এসে বলা হয় যে তুমি মার্কেটে কি করছো, তুমি বাড়িতে যাও, তোমার ছেলে হবে আগামীকালকে, তুমি বয়সেবা যত্ন করো। তো ওই ওই সেম মহিলা, বাট আব্বু মানে কাপড়ের বিবরণ দিয়েছে, তো আম্মু ওই হিসেবে বললো যে ওটা ইনি সেম পার্সন ছিল। এবং আম্মুকে অনেক কিছু বলে যায় ওই মহিলা, লাইক আম্মু আমাকে এখনো বলে যে তোমাকে আমি এমন না কিছু আছে সেটা আমি তোমাকে বলতে পারবো না, আমার বলা বারণ আছে তোমাকে,
মানে ওই মহিলা বলে গিয়েছে।
হ্যাঁ, বলে গিয়েছে। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ার আমার জন্মদিনের সময়, আমি কখনোই সেন্ট গঞ্জি পরে রাস্তায় নামি না, খালি পায়ে রাস্তায় যাই না বাসা থেকে। বাসার বাইরে সাপের খেলা হচ্ছিল, আমাকে কেউ বলেন, আমি ঘুমিয়েছিলাম, আমি যখন ঘুম থেকে উঠলাম গেটটা ওপেন করে খালি পায়ে সেন্ট গঞ্জি পরে বসে চলে যাই সাপ দেখার জন্য। তো সাপ খেলা দেখে দেখে 10 টাকার মতো দিয়ে আমি চলে আসি। ফেরার পর আম্মু আমাকে বলছে তুমি কখনো এভাবে নিচে গেছো, আমি বলে আমি যাইনি, বলে আমি জানতে পারি জিনিসটা হবে, কিন্তু তোমাকে আমি আটকাই নেই। তো এরকম হতে থাকে,
ফুল অফ মিস্ট্রি।
ওখানে যাওয়ার পর জিনিসটা হচ্ছে ভাইয়াকে আমি আমার নাম বলি, স্পর্শ আমার ডাক নাম, আমার ফ্যামিলি তো আমাকে অন্য নাম ডাকে, তো ভাইয়া আমার নামটা নাম ফোন নাম্বার নিল। তো ফোন নাম্বার নিয়ে আমার ভাইয়া বলল আমার ফোন নাম্বার একটু প্রবলেম আছে, তো ওইটা দিয়ে ভাইয়া ইয়ে করে আমার জন্ম তারিখ জন্ম মাস বের করলো, এবং আমার অরিজিনাল যেটা আমি মানে আমার বাসের যে ডাক নামটা আমাকে ডাকে ওটা আমি ভাইয়াকে বলিনি। আমার ইচ্ছা ছিল যে ভাইয়াকে আমি পরে সবকিছু ডিটেলস বলবো, তো ভাই আমার আসল নাম বাসের যে ডাক নামটাই ডাকে ওই ডাক নামটা বের করে তারপরে বললো
ফোন নাম্বার দিয়ে।
ফোন নাম্বার দিয়ে সে ভাই আমাকে বললো তুমি নেট আসছে, আমি বলে হ্যাঁ ভাই ফোন নেট আসবো, তুমি গুগলে সার্চ দাও। তো সার্চ দেবো, দেখো ওটা হচ্ছে শয়তানের নাম্বার জিনিসটা। তো ভাইয়া বলো যে নাম্বারটা কতদিন আগে, আমি বলছি ভাই 4 বছর আগে নেই, 4.5 বছর আগে যেটা হয়, আমি কোনো একটা ডকুমেন্টের ট্যারট কার্ড ফার্স্ট টাইম তখন ট্যারট কার্ড সম্পর্কে জানি, যে তখন হচ্ছে এটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজাররা হচ্ছে ভাগ্য দেখে বা ফিউচার দেখে, আমি অনেক ঘাটাঘাটি করি, ওই ঘাটাঘাটির পরে আমি প্রবলেম ফেস করি। তারপর যখন চিটাগং ক্যাম্প ছিল, আমি ক্যাম্প থেকে আমার পা টোটালি মুচকে যায়, আর্মি বুট পরে অবশ্য কখনো পা মুচকায় না, বাট আমার পা মুচকে গেছিল। তো ফুল ক্যাম্প আমার ওইভাবে পার করতে হয়। আসার পর আমি এই জিনিসগুলো অনেক ছোট থেকে মানে জানার যে ইয়াটা আমি করতেছিলাম, এবং আমার প্রবলেম হতো, তো প্রবলেম আমি কখনো ভাবে গায়ে লাগে না। বাট লাস্ট 2 ইয়ার্স ধরে যেটা হচ্ছে, আমি যখন এটা করতে যাই আমাকে থামানো, আমি খুব বেশি প্রবলেম।
আমি জানতে চাচ্ছি যে তুমি যে প্রবলেম গুলো নিয়ে গিয়েছিলে বা এরকম প্রবলেমের কোনো সলিউশন
ওর মধ্যে বিশেষ একটা পাওয়ার আছে, সে জানে না, যা তার মা জানে। আর কি বাসায় গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো, সে অনেক জিনিস কি আগে থেকে কনফার্ম করতে পারে, জানো
জিনিসটা হয়। যেমন ঠিক 6 মাস থেকে 1 বছর আগে আমি জিনিসগুলো দেখি, এবং খুব বড় প্রবলেম হওয়ার জিনিস, আমি যখন ক্লাস 5 পড়ি তখন স্কুল একা আসা যাওয়া করতাম, ওই টাইমটাতে হরতাল বা এই প্রবলেমটা খুব বেশি হতো। আমি ক্লাস 4 থাকতে জিনিসটা দেখি যে আমার বাসায় অনেক গেস্ট আমার কাজিনরা ছিল, ওইখানে প্রবলেম হয় এবং পুলিশ ওখানে ফায়ার করে।
এটা তুমি 1 বছর আগে
দেখি? 1 বছর আগে দেখি, ঠিক আমার তখন মনে নেই, ঘুমের মধ্যে অনেক কিছু দেখি। তা আমি যখন দেখি আমি সেম জিনিসটা দেখতে পাই, আমার স্কুলের বাম পাশে ওটা মারামারি হচ্ছে অনেক বেশি, এবং পুলিশ টিয়ার সেল ইয়ে করতেছে। আমি নিশ্চয় ওই জিনিসটা আমার মনে পড়ে যায় অলওয়েজ, যে এটা আমি আগে দেখেছিলাম, এই জিনিসগুলো আমি দেখেছি।
এটার বোধহয় একটা সাইন্টিফিক ব্যাখ্যা
আছে। আমরা অনেক সময় একই জিনিস, আমি বসে আছি এখানে, আমাকে তো মনে হচ্ছে আমি অনেক বছর আগে সেম জায়গায় সেম সেম সিচুয়েশনে বসা, এটা আমরা ইনস্ট্যান্ট ফিল করি। আর সে যেটা ফিল করে সে আগে থেকে বুঝতে পারে, ইভেন কেউ যদি মারা যায় সে আগে থেকে বুঝতে পারে।
একটা জিনিস আছে, কেউ মারা যায় কারো বেবি হবে, আমার রিলেটিভ, আমার অটোমেটিক চলে আসে যে হ্যাঁ তার ছেলে হবে মেয়ে হবে
এগুলো সে কিছু আমাকে বলে না,
এগুলো মিলে যায়, এগুলো মিলে যায়।
আমাদের ব্রেনে তিনটা লেভেল থাকে, আলফা বিটা গামা, তিনটা লেভেল থাকে, যেটা শিথিলায়নে পড়ানো হয়, মেডিটেশনে পড়ানো হয়, এটা ভিন্ন জিনিস। আমাদের ব্রেনের এতটাই ক্ষমতা যে আমরা ব্রেন দিয়ে অনেক কিছু করতে পারি। ওর যে বিষয়টা স্পর্শ, মা জানে ওর জন্মের সময় ওর বাবার খুব উন্নতি ছিল, কিন্তু ধীরে 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 সে যখন বড় হওয়া শুরু করলো, দুনিয়া সব মানুষই পাওয়ার জন্য কেউ এটা বের করতে পারে, কেউ পারে না, ও সেটা এখনো পারে নাই, মানে আস্তে আস্তে তাদের ক্ষতি হওয়া শুরু করলো। ছেলে যখন বড় হয় বাবা মার হাত ধরে, ব্যবসা বাণিজ্য ধরে, এটা হিতে বিপরীত হয়ে গেছে জন্মের পর।
আমার তখন 6 মাস বছর বয়স, আমাদের মার্কেট আগুন লেগে বাবার বিজনেসটা টোটালি ডিস্ট্রয় হয়ে যায় তখন,
পরে আস্তে আস্তে ধ্বংস শুরু হলো। এরকম কিছু সে বলেনি আমাকে, এটা তোমার মা জানবে। আম্মাকে জিজ্ঞেস করবা যে আম্মা আমার বিশেষ কিছু দিক আছে ছোটবেলায় বলবা, আমি যদি বলে দিই তাহলে একটা মায়ের মনে আঘাত লাগতে পারে। তার কিছু জিনিস প্রতি আগ্রহ, সে যখন আমার কাছে আসছে তখন তাকে দেখে বলছি তুমি কি ছবি তুলো, তো ভালো ছবি তুলো, তুমি কি বলছো?
হ্যাঁ আমি ছবি তুলি, এবং আমি কোন বিষয়ে ছবি তুলি সেটাও ভাইয়াকে বলি নাই। তো ভাইয়া বলছে তুমি ওয়াইল্ড লাইফ নেচার ফটোগ্রাফি, মানে আজিবাজি জিনিসের ছবি তুলতে খুব বেশি পছন্দ করে।
আমি সাজাইরা ছবি তুলো, মানুষ ছবি তুলতে পারো তো আজাইরা ছবি তুলো। যে বিষয়টা হচ্ছে ওর মধ্যে এক্সট্রা সেন্সের পাওয়ার আছে, এটা আমাদের অনেকের মধ্যে আছে, অনেকের মধ্যে আমি বলবো যে 90% লোকের মধ্যে আছে। ও যদি প্র্যাকটিস করে জিনিসটাকে ধরে রাখে ভালো করতে হবে, কিন্তু একটা বিপদ হচ্ছে সে যদি এগুলো পেয়ে যায় পাওয়ার, সেটাকে মিস ইউজ করবে। এই জন্য আল্লাহ সবকিছু সবাই একসাথে দেয় না।
এই বিষয়গুলোর নিশ্চয় সাইন্টিফিক রিজন আছে, কিন্তু তুমি যেটা বললা যে তোমার লাইফে এই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো কি আমি স্টিল এগুলো আছে নাকি এগুলো এখন নাই?
আমি শ্যাডোটা স্টিল ফিল করি, মানে আমি দেখতে পারি বাসায়, এবং আমার বাসায় আরেকটা জিনিস হয়, আমার বাসায় বিড়াল ঢুকে কুকুরের সাইজের,
এখানে যেটা তুমি বলছিলাম একটা কথা, বিড়াল যদি কুকুরের সাইজের হয় সেটা দেখতে ফিল। একটা ছোট ঘটনা আমি বলবো আমার সাথে ঘটে যাওয়া।
জি,
আমার কাছে হাসপাতালে ফোন আছে ওই নাম্বারে, একটা মহিলা কান্নাকাটি যে ভাই বাচ্চা নেই, সে যেমন বলছে ভাই শুধু প্যারানর্মাল ছাড়া কোনো প্রবলেম সলভ করি না, আপনার যদি ফ্যামিলির প্রবলেম থাকে এগুলো প্লিজ আমাকে বললেন না, খুব রিকোয়েস্ট করে। করার পরে ফোনে ওনার ঘটনা শুনে ওর মহিলা হাজব্যান্ড পরে ফোন দিয়ে বলে, খুব ভালো মিডিয়াতে ভালো পজিশনে চাকরি করে, মেয়ে বাচ্চা আছে, বাচ্চার বয়স 10 বছর হবে ছোট, ওর সাথে অনেক ঘটনা ঘটে। তো ফোনে শুনতে শুনতে আমি ওনার নাম বললাম, আপনার নাম কি, ডাক আপনার বাচ্চার নাম কি, অমুক জন্ম কিরকম, ওর সাথে এমন ঘটে কিনা, আপনার মাথায় একটা দাগ আছে, আপনার চুলের অবস্থা, বা অনেক কিছু বললাম ফোনে আমি যতটুকু আমি পারছি। শোনার পরে আমি বললাম যে আপনি যেহেতু আপনি বলে ফেলছেন আপনাদের একটা সমস্যা হবে, এই সাবধান থাকেন, ঠিক আছে? ওদিন রাত্রে আমি আপনাকে রাত্রে ম্যাচ খেলে আজকে ম্যাচ পাঠাইছিলাম, খেলা তো আপনার সামথিং হ্যাপেনিং উইথ মি, আপনি আমাকে দেখলে
আমি আপনাকে এক্সপিরিয়েন্স বলবো, দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। অবশ্য আমি এটাকে কোনোভাবে আমি কারণ আমার অ্যাক্টিভিটির মধ্যে নিচ্ছিলাম, বাট এটা ঘটেছে ঘটেছে আমার সঙ্গে।
তো আমার রাতে লেটে ঘুম হয়, নর্মালি আমি দুটা একটা ঘুমা যাই, 3টা সাড়ে 3টা বেজে ঘুম আসতেছে না আমার। তো আমার বাসা আমি শিফট করছি, নতুন বাসায় আসছি, ওখানে ডিম লাইট এখন লাগাই নিয়ে দিব, বাথরুমের দরজাটা খোলা রাখি, লাইট জ্বালাই দিই, ওইটি আমার ডিম লাইটের কাজ হয়ে যায়। তো আমার বিছানা থেকে আমি বাথরুমের দিকে তাকিয়ে আসছি, চোখ আমার খোলা, আমি ঘুমাচ্ছি না, মানে আমি তো এমন না যে আমি টায়ার্ড, পুরো সজাগ। আমি একটা অভ্যাস আছে আমার, প্রতিদিন রাত্রে আমি তসবি শুনে ঘুমাই, কারণ প্রতিদিন মানে আজীবনের অভ্যাস আমার। তো কেন জানি তসবি শুনে মন চাচ্ছে না, আমি জাস্ট চোখ চলে আছে বাথরুমের দিকে তাকিয়ে আছি। আমি হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমাকে একজন বলতেছে, একজন সস্যাগরের লোক হাতের মধ্যে, অনেক হিন্দুরা তোমার হাতের মধ্যে দড়ির মতো পড়ে চশমালা, এরকম মনে হলো আমার, মোটামুটি বয়স্ক, আমাকে বলতেছে এমন বান্দি মোতরে একদম লাইফ নষ্ট করে ফেলব, লোকাল ভাষায় বলতেছে, বাংলা ভাষায়, যেমন বান্দি মোতরে তো লাইফ একদম শেষ করে ফেলাবো এরকম, আর দুই হাত দিয়ে আমাকে দেখাচ্ছে এভাবে এমন বান্দি মোতরে। ওইটা দেখার সাথে সাথে আমার ঘুম চলে আসে ইনস্ট্যান্ট, মানে আমার চোখ লেগে যাচ্ছে, এটা কিন্তু আমি স্বপ্ন দেখি নেই, আপনি যদি ইলিউশন বলতে পারেন, হেলুসিনেশন বলতে পারেন, এরকম কিছু বলতে পারেন, মানে বিজ্ঞানের ভাষা, আমার ভাষা হচ্ছে এটা আমি ইমাজিনেশন করতেছি, এমন বান্দি মোশনে আমি একটু ভয় পাইছি স্বাভাবিক। হঠাৎ করে যদি আমাকে বলে ওঠে এরকম এমন বান্দি মোতরে, আমার আশপাশে কেউ নাই, কে বললো, আমার চোখ বন্ধ যাচ্ছে সাথে সাথে, মানে আমি চোখ খুলতে পারতেছি না, এরকম একটা ফিলিং, মানে কোনো জিনিস চোখ বন্ধ হচ্ছে। তারপরে দেখলাম মৌমাছির চাক, দেখেন না যে মৌমাছি যদি একসাথে অনেকগুলো উড়ে, অনেকগুলো মৌমাছি বিরাট সাইজ, এরকম একটা ছায়া আমার শরীরে ঢুকে গেল, আমি পুরোপুরি ফিল করলাম আমার পুরো শরীর এরকম, মানে কমর থেকে মাথা পর্যন্ত, পা না পার, কমর থেকে মাথা পর্যন্ত ঝিমঝিম শুরু হয়ে গেল। তখন আমি যতটুকু দূরাদূর পারি শুরু করলাম, তখন আমি ভুলে গেছি যে প্রোডাকশন কেমনি নিতে হয়, ভুলে গেছে, এরকম ঘটনা আমার জীবন এর আগে ঘটে নাই, অনেক কিছু ঘটছে আমার সামনে, আমার ভিতরে ঢুকে গেছে এরকম ঘটনা ফার্স্ট টাইম। তো আমি কোনোভাবেই চোখ খুলতে পারছি না, আমার ঝিমঝিম মারতেছে, আমার কাছে মনে হচ্ছে আমি যদি এখন ঘুমায় যাই সে আমাকে নিশ্চিত মেরে ফেলবে, অথবা আমার তার আমার ফ্যামিলি ক্ষতি করাবে। হঠাৎ করে আল্লাহর রহমতে আমার ব্রেন তো সচেতন, আমি তো ঘুমাই নাই, জাগলাম, তখন আমার মনে আসে আমি প্রোটেকশন আমি নিয়ে নিই, মানে ইনস্ট্যান্ট, আমি কয়েক সেকেন্ডের বিষয় ধরেন 10-15 সেকেন্ডের মধ্যে ঘটছে বিষয়টা, আমি প্রোটেকশন নিয়ে নিলাম আল্লাহর নাম নিয়ে, পুরাপুরি দেখলাম মোমবাতির চাকের যে ছায়াটা আমার শরীর থেকে বেরিয়ে গেল, বাইরে বাথরুমে ঢুকে গেল, লাভ দিয়ে উঠলাম, ডাক দিলাম সবাইকে, সবাই উঠলো, তারপরে আমি বসলাম, আমি পরে ঘেমে গেছি, তৃতীয় বসতে আমার এক কাপ চা খাও, ওরে বললাম ঘটনাটা, বলার পর আমি আপনাকে রাত্রে মেসেজ পাঠাচ্ছি। এখন এই ঘটনার সাথে রিলেটেড ওই বাচ্চাটা, যে বাচ্চাটাকে আমি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি, পরের দিন বাচ্চাটা আসলো, বাচ্চার বাপ মা বলতেছে সেম জিনিস বাচ্চার সাথে ঘটে, একই ঘটনা, আমি ওদেরকে বলিনি কিছু, ওরা আমাকে বলতেছে বাচ্চা যখন ঘুমায় থাকে বাচ্চার পা ধরে যদি আপনার টেনে নাইকে নামা দেন সে অটোমেটিক মুভ করে বিশাল মানে অটোমেটিক স্লাইড করে সে বাচ্চাটা এবং বাচ্চাকে জিজ্ঞেস করো তোমার কি হয়েছে কারণ মাথার মধ্যে মারে পড়তে গেলে মারে আমাকে শাস্তে বলে আমি অনেকক্ষণ ফলো করলাম বাচ্চাটাকে ওর উপরে যে জিনিসটা এটা মারাত্মক শক্তিশালী মনে করেন যে দশটা মানুষও এটাকে আটকাতে পারবে এত পাওয়ারফুল তারপরে এমনও ঘটে বাচ্চার সাথে বাচ্চাকে হাত ধরে টেনে জানলাতে নিয়ে যাবো এক হাত জানলার বাইরে থাকে বাচ্চা থাকে ভিতরে মানে কেউ যদি হাত ধরে জানলার বাইরে টান দেয় যেমন হবে ওর বাপ মা এই জিনিসটা দেখে তো কতদিন দেখবে তারপরে আমি ওদেরকে সলিউশন দিলাম আমি জানতাম সলিউশন তারা শুনবে না তারা স্টিল কথা শোনেনি ওই মহিলা আমাকে ফোন দিয়ে বসো জামাইটা শুনতেছে না তো আমি জানি কেন শুনতেছে না জামাইয়ের প্রবলেম কি সবই আমি জানি এখন আমার তো কিছু করার নেই আমি যা করা করে দেখি ওরা যদি কাজগুলো না করে আমার কিছু করার নেই
অদ্ভুত বিষয় মানে আমার ক্ষেত্রে যেটা আমি রিসেন্টলি বাড়িতে গিয়েছি আমাদের গ্রামের বাড়ি বাইক রাইড করে গেছি প্রায় 200 কিলোমিটার বাইক রাইড করে যাওয়ার পরে সাধারণত সন্ধ্যার সময় আমি কখনো ঘুমাই না এই সময়টাতে আমি ঘুমাই গেছি ঘুমাই গেলে সাধারণত রাতের বেলা ঘুম আসবে না 10:11 পরে আমি আবার বাইরে থেকে বেরোলো না যখন আর বেরোবো না 10:11 বেজে গেছে আবার একটু রেস্ট নেই অদ্ভুত বিষয় হচ্ছে 11টা থেকে শুরু করে 1টা পর্যন্ত 2 ঘন্টা আমার মনে হচ্ছে কিছু একটা আমাকে ঘুমের মধ্যে প্রচন্ড ভাবে আমাকে হ্যামারাইজ করতেছে আমাকে ডিস্টার্ব করতেছে এবং আমার ঘাম ঝরে যাচ্ছে আমি দৌড়াদৌড়ি সব করতেছি কিছু একটা আসতেছে কাছে আসতেছে কিন্তু কাছে আসতে পারতেছে না এবং এক পর্যায়ে আমি ঘুমের ভিতরে ফিল করতেছি আমি এখান থেকে উঠে গিয়ে পাশের রুমে যাবো মাকে মারে বলবো যে মা আমি তোমার পাশে ঘুমাই আমাকে এখানে থাকতে হবে আমি সেফ ফিল করতেছি আবার এটাও আমি চিন্তা করতেছি যে আমি যদি মাকে এটা বলি মা তো একা একা এই রুমের মধ্যে থাকে সে কি ফিল করবে আমার ছেলে একদিনের জন্য বাড়িতে এসে সে নিজের নিশ্চয় রুমের মধ্যে কিছু একটা ডিস্টার্বেন্স আছে এবং এইটা ফিল করতে করতে আমি কখন ঘুমাই গেছি আমি জানি না প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম আমি প্রত্যেকটা জিনিস পাই টু পাই মনে রাখ তারপরে কিন্তু আমি রিপ্লাই দিচ্ছি ভাই আমার সঙ্গে ঘটতেছে মানে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন এটা নিশ্চয়ই সায়েন্টিফিক ব্যাখ্যা আছে ঘুমের বিভিন্ন স্তর থাকে বিভিন্ন এবং এই জীবনে আমার সাথে ধরনের ঘটনা প্রথম না বাট আমার জায়গা থেকে না তারপরে ওইগুলো আমার কাছে বিলিভেবল মনে হয় না আস্তে আস্তে বিলিভ হবে যখন ওকে ইউ টু যখন আরো ঘটবে কিছু
আমি ঘুমাতাম না আমি জাগ না আমি স্পষ্ট শুনতাম অনেকজন মানুষ চিৎকার দিচ্ছে সাপ আসছে আমার বাসার যে এলাকায় ওখান থেকে আসলে মানে সাপ আসা বা এত বড় সাপ মানুষ চিৎকার দিবে এমন কিছু না তা আমি নিজে নিজে কয়েকবার ট্রাই করছি সাপটা দেখার যে শুয়ে থেকে কেমন সাপটা হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলো কালার মানে জোড়া কাটা যেটা হয় ওইরকম সাপটা তো আমি সাপটার চেহারা দেখিনি গতকালকে আমি ভাইয়াকে বলি তো ভাইয়া আমাকে বলছে তুমি সাপটা দেখছিলা আমি বলছি আমি এইটুকু দেখছি বাকিটা দেখিনি গতকালকে রাতে ঠিক 4:30 ঘুমের মধ্যে লাইক আমাকে দেখতে গেছিল এই যে দেখ জাস্ট ফেসটা উঠলো একটা রাউন্ড ফেস মানে আমি খুব রেয়ারলি জিনিসগুলো ভয় পাই কারণ আমার সাথে ছোট থেকে হয়ে আসতেছে সয়ে গেছে জিনিসটা আমি হাফের চোখ খুলিনি আমি জাগ না আমি চোখ খুলিনি
এবং ইন্টারেস্টিং বিষয় আপনার ক্লাস পার্ট আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে মা পরের দিন রাতের বেলা এসে আমি যখন ঘুমাই গেছি টিভিটা অফ করে দিচ্ছে আমি খুব ডিপ স্লিপে ছিলাম ওই সময়টাতে লাইট অন করে আমি লাইট অফ করছিলাম ভয়ের কারণে আমার মনে মানুষ এগুলো তো মানে প্রশ্নই
এই যে বলুন ভয়ের কারণে ভয় পাওয়ার তো কথা না
আপনি ডর মানে ভয় সেটা আসলে বিজ্ঞ হোক অভিজ্ঞ হোক বিশ্বাস করেন না করেন আমার মতো মানুষের জন্য ডর তো সেই জন্যই বলছিলাম আমি লাইট অফ করতে দিই না কিন্তু তো আমি যখন মা তিনবার আসছে একবার আসছে লাইট অফ করতে আমি খুব মনে করছি লাইট অফ অন অফ করো না তুমি অন করে রাখো তুই তো ঘুমাই গেছিস লাইট অন করে কি হবে ঘুমের মধ্যে মা কিন্তু না তুমি লাইট অন রাখো তারপরে আমার সেন্স তো তখনও কাজ করতে রাত করতে আবার আসছে এসে সে টিভিটা অফ করে দিচ্ছে টিভি চলতেছে আমি টিভির দিকে তাকাইও নাই আমার কাছে মনে হচ্ছে ওখানে কিছু একজন থাকুক আমার সাহস হবে আমার কোম্পানি আছে টিভিটা অফ করে দিচ্ছে তখন আমি এগুলো এরকম ভাবেই থাকবে মার দরবর্তী না করে কতদিন সকালবেলা লাইট অন করা সবকিছু অন করে দুইটা লাইট
মানে আলোর মধ্যে একদম
পুরোপুরি দিনের মতো আলো মাই ঘুমের মধ্যে এবং প্লাস হচ্ছে টিভি সাউন্ড এরকম ঘটনা কি আপনার লাইফে আগে ঘটছে এরকম ঘটনা আমার এইভাবে ঘটে নাই তবে আমি এক সময় বাসায় মিরপুরের একটা বাসায় আমি লং টার্ম একা থাকছি এবং ওই বাসটা অনেক বড় ছিল 5 রুমের বাসা একাই থাকতাম এবং ওই বাসায় একটা রুম ছিল যেটা আলটিমেটলি ওই রুমে আমি দিনের বেলা উকি মারতাম না এরকম মানে আমাকে থামাও মনে হতো যে এই রুমের মধ্যে কিছু একটা আছে সফটওয়্যারিং কিছু একটা আছে তো আমি যেটা করতাম আমি ভয় পেতাম না আমি ভোরবেলাতে উঠে আমার টেলিভিশন অনুষ্ঠান যেতে হয় তো আমি রুমে ওই যে রুমে থাকতাম সেই রুমে দরজা আমরা সবকিছু বন্ধ করে দিয়ে একে হচ্ছে হলো আপনার মক্কার একটা চ্যানেল আছে যেখানে সব সময় কাবা শরীফ দেওয়া হয় সব সময় কোরআন তেলাওয়াত হয় তো ওটা দিয়ে আমি শুনতে শুনতে ঘুমাই যেতাম
কালকে তোমাকে আমি যে খেলার বিষয়টা বুঝলাম ওইটা খেলার বিষয়টা বলে ফেলো
আমি ভাইকে বলি যে আমি শিখার আগ্রহ অনেক আগ থেকে তো ভাইকে বললাম ভাইয়া বলো ওকে ফাইন তোমাকে একটা জিনিস করতে হবে যদি ওটা তুমি
খেলা না রংপুর রাজশাহী খেলা রাজে
রংপুর রাজশাহী খেলা কয়েকদিন ছিল ভাইয়ের পরিচিত আমরা বললাম ওকে ফাইন আপনি দেখেন কার্ড তো ভাইয়া দেখে প্রথমে বললো যে রংপুর তো জিতার চান্স 10% রংপুর হেরে যাবে তা আমি বাসায় যাই, যেটা আমার মাথায় ঘুরতেছে যে 17 over 18 over খেলা শেষ হয়ে যাবে 5 রানে। বাসায় গিয়ে আমি যখন রেজাল্ট শুনি, ভাইয়া যেটা বলছে ঠিক হুবহু মিলে গেছে, এবং আমার মাথায় আসছে 5 উইকেট খেলবে, 17 18 over খেলা হবে। মামাকে জিজ্ঞেস করতেছে, মামা এগুলো এগুলো হয়েছে? মামা বলতো খেলা দেখে আসছে, আমাকে বলতে সিস্টেম। ভাইয়াকে আমি রাতে টেক্সট করি যে ভাই আসলে আপনার দেখছেন না, ঠিক হয়ে গেছে?
ওকে, বুঝতে পারছি, আমার রেজাল্টের ফলোয়ার অনেক বাড়ছে দিন দিন, স্বাভাবিক বিক্রিয়ার জিনিসের প্রতি মানুষের তো মূল আগ্রহ। আমরা প্রিয় শ্রোতা 4 মিনিটের একটা ব্রেক নিবো এবং 4 মিনিট পরে আমরা আবার ফিরে আসবো। আপনারা শুনছেন দরের ট্যারোট কার্ড সেগমেন্ট, মেন্টর হচ্ছে রেজা ভাই, সঙ্গে আছি আমি আর জে কিবরিয়া। আজকে এখানে বেশ কয়েকজন গেস্ট আসবে, একজন গেস্টের সঙ্গে আমরা কথা বলেছি, আরো বেশ কয়েকজন গেস্ট স্টুডিওর বাইরে ওয়েট করছে। 4 মিনিট পরে ফিরে আসতে চাই, যারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক ভাবে যোগাযোগ রাখতে চান আমাদের এই পেজে আপনারা কানেক্ট থাকবেন। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/dortarot DARTAROT, এবং সবসময় মনে রাখবেন
দর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy. Door.
প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি দরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ডে। আমাদের সঙ্গে আছেন রেজা ভাই, এই পার্টির মেন্টর, এবং আমি আর জে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে আমার এই অনুষ্ঠান দর নিয়ে। প্রতি বৃহস্পতিবার রাত 11টায় অনুষ্ঠানটি শুরু হয়, 11টা থেকে 12টা পর্যন্ত থাকে আমাদের দরের মূল পর্বটি। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের জীবনে যে ভৌতিক ঘটনাগুলো থাকে সেগুলো আপনারা বলার সুযোগ পান ওখানে, আর 12টা থেকে 1টা পর্যন্ত আমি কিবরিয়া থাকি রেজা ভাইকে সাথে করে নিয়ে। আমরা এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেটা মানুষের জীবনে ঘটে সেটা সায়েন্টিফিক এবং প্যারানর্মাল ওয়ার্ল্ডে এটার ব্যাখ্যাটা কি, এবং কখনো কখনো রেজা ভাই চাইলে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করেন, আমরা সেই পার্টটি এখন করছি। যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান, বিশেষ করে দরে এসে স্টোরি বলতে চান কিংবা ট্যারোট কার্ডে যোগ দিতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আর একবার বলছি 09613892892। হ্যাঁ বেবি আপা, এবার আপনার কাছে আমরা একটু যাবো। আপনি 2 মিনিট একে সাথে করে নিয়ে আসছেন, এবং আপনি এর আগেও আমাদের স্টুডিওতে আরেকবার এসেছিলেন, ফলে আপনার কাছে সময় দেওয়া হয়েছে। বলেন কি বিষয়?
এই মাস খানেক আগে হবে, ওই ছোট মেয়েটা ঘুমিয়ে আছে, তখন রাত মনে হয় 3টা সাড়ে 3টার মতো, গভীর রাত যেটা বলে, তো আমরা সবাই ঘুম, ঘুমের পরে হঠাৎ করে চিৎকার দিছে।
রেডিওতে বলা ঠিক হবে কিনা,
খোঁজার পরে ওকে পাই না, ও বাথরুমের দিক থেকে দৌড়ায় আসতেছে, দৌড়ায় আসতেছে পরে আমি উঠছি, উঠে লাইট জ্বালাইছি, লাইট জ্বালাই ওকে বুকে নিছি, দেখি এমন থরথর করে কাঁপতেছে।
8 দিন
আজকে মঙ্গলবারের ঘটনা,
ওর কি মনে আছে?
এভাবে ঘুরে আসবে না, ও ওইখানে এসেছে, পাটা ওইখানে এসেছে, ও আরো লম্বা হয়ে ঘুরে বাথরুমের ভিতরে ঢুকতেছে। আমি চিকা দিয়ে আম্মুর কাছে আসলাম, আম্মু বললো কি কি কি, তারপর আম্মু লাইট জ্বালায় দেখে কি
কোথাও কিছু নাই,
কিছু
নাই।
আমি শুয়ে গেছি, তখন দেখি একটা বিড়াল সাইডে বসে গেছে, আর আমার মালিক দিয়ে বাড়ি মারতে গেছে, ওর দেখেছে মানে মানুষের মতন এভাবে লম্বা হয়ে গেছে, তারপরে মানে নাইরা মাথা কোনো চুল নেই, একটা সিঁদুর মাথা আর চুড়ি পরা সাদা শাড়ি পরা
এই লোক।
আমরা ঘুমায় আসি সবাই, ও ঘুম, তো হঠাৎ করে এরকমই চিৎকার।
ওকে এগুলো ঘুমের মধ্যে দেখে নাকি বাস্তবে দেখে?
এরকম সজাগ।
তুমি সজাগ থাকা অবস্থায় এগুলো দেখো?
এই যেমন বললো
নামটা বলেন না, ফুল নেমটা বলেন। অ্যালিসিয়া হচ্ছে ডাক নাম না?
হ্যাঁ
ভালো নাম।
ওর আরেকটা নাম আছে সিনথিয়া, সবাই ডাকে অ্যালিসিয়াটা মানে স্কুলে।
আর আর নাম নাই?
না না না।
আর কোনো ফুল নেম বলতে কিছু নাই?
ফুল নেম বলতে অ্যালিসিয়া জোর আব্বার নাম ওইটা দেয়া স্কুলে, আর এমনিতে সবাই সিনথিয়া ডাকে।
ওকে তো বলেন আপনার আর কিছু বলার আছে? বড় মেয়েটা আপনি আগে বলেন, আমি ওনাকে পরে।
বড় মেয়েটা মানে
ওর কি সমস্যা?
ওই একই অবস্থা, ভয়
পায়। তুমি দেখো এগুলো, তুমিও দেখো?
আমি হ্যাঁ মাঝে মধ্যে দেখি, আর মাঝে মধ্যে একটা প্রবলেম হয় যে ঘুমাতে ট্রাই করি বাট পারি না, কিন্তু মাঝে মধ্যে যখন ঘুম চলে আসে তখন কোন একটা মানে মনে হয় যে কেউ আমাকে ফেলে দিছে, মানে এরকম একটা ভয়
কোথাও পড়ে যাচ্ছে এরকম কোনো কিছু। এটা কি রেগুলার হয়?
মনে করেন পুরো তিন থেকে চার বছর আমি ওর মানে লোকে টিফেন দৌড়াইতেছি এই মনে করে।
আচ্ছা আপনি কি হুজুরের কাছে যান?
আমাকে
দেখতে হুজুর লাগে কি মনে হয়?
ও দেখতেছে যে আমি খুব পাহাড় থেকে কেউ ফেলে দিতেছে, ওই তখনই আঁকড়ে ধরে আমাকে চিৎকার করে জোরে।
বড় মেয়ের যে সমস্যাটা ওইটা ওর থেকে শুরু, মানে ছোটটা থেকে এলিসিয়া থেকে শুরু বড় মেয়ের, ওরটা কিছু ওটা মানসিক।
আচ্ছা
তুমি ফেসবুক চালো বেশি না একটু? এটা এটা সমস্যা। হ্যাঁ এটা একটা সমস্যা। তার আপনি ছোট মেয়ের ঘটনা শুনছে যখন শোনার পর তার মধ্যে ভয় ঢুকছে, এটাকে বলে স্পেকট্রোফোবিয়া। হ্যাঁ
পড়ে
যাও শেষ পর্যন্ত নাকি তোমাকে পড়ার আগে ধরে ফেলে বা পড়ার আগে বিছানায় থাকেন?
আমি বিছানায় থাকি কিন্তু মনে হয় যে আমি পড়ে এসেছি, মানে
স্বপ্ন। আচ্ছা তাহলে শুনে রাখো, স্বপ্ন তিন প্রকার হয় আমাদের। হ্যাঁ স্বপ্ন তিন প্রকার হয়, আদি বইগুলোতে পাবা, এখন যে জ্যোতিষ বইয়ে পাবা না। এগুলো স্বপ্ন তিন প্রকারের মধ্যে প্রথম যে স্বপ্নটা হয় সেটা শয়তান দেখায় আমাদেরকে, শয়তান খারাপ জিন টিন এরা দেখায়। দ্বিতীয় স্বপ্ন দেখায় ভালো মিনিং এর জন্য স্বপ্ন দেখানো হয়। আর থার্ড স্বপ্ন যেটা সেটা কোনো মিনিং নেই, মিনিংলেস। যদি কোনো স্বপ্ন সাথে তোমার বাস্তবে কোনো কিছু ঘটে যায়, স্বপ্ন দেখছো হাত কেটে গেছে, যেমন ও তোকে বলে স্পর্শ যেটা বললো, ও স্বপ্ন দেখার পরে ব্যথা পাইছে হাতে, যদি এরকম কিছু হয় সেটা ব্যাখ্যা আছে। তুমি যদি আকাশ থেকে পড়ে যাও দেখো এটা একটা অসুখের লক্ষণ। যদি তুমি ভোরবেলা দিকে দেখো ফজরের একটু আগে ভোরের দিকে দিনের স্বপ্ন কোনো মিনিং নেই, জিরো। কারণ আমাদের ব্রেন তখন পুরোপুরি অ্যাক্টিভ থাকে দিনের স্বপ্ন, রাতের বেলা স্বপ্নে আমাদের ব্রেন এটাকে বলা হয় কর্টেক্স, কর্টেক্সটা তখন অ্যাক্টিভ থাকে কম, একদমই কম। আমাদের ব্রেন কিন্তু কখনো ডেড হয় না, আমাদের পুরো শরীর ডেড হয়ে যায় ঘুমানোর সময়, কিন্তু ব্রেন কখনো ডেড হয় না, সে জীবিত থাকে। তখন আমাদের ব্রেনের যে কর্টেক্সটা সেটা কিছুটা ক্ষেত্রে একটু দুর্বল হয়ে যায়, তখনই মানুষ স্বপ্ন দেখে। কিন্তু এগুলো মিনিং আছে, এটা সায়েন্সের কথা। কিন্তু আবার যদি আধ্যাত্মিক কথা চলে যায় এখানে এটা ব্যাখ্যা আছে, কিন্তু তুমি যেটা দুপুরবেলা দেখো এটা মিনিং এ নেই, এটা আজের স্বপ্ন। ওকে আপনি আপনার মেয়েকে নিয়ে যেটা বলতেছিলেন, যেটা আমার মনে হয় পার্টিকুলার ফ্যাক্টর, আমরা বিশেষ করে ছোট ক্লাসরুমে
বলেন। একটু বলি যে এরই মধ্যে মনে করেন আমি একটা স্বপ্ন দেখি সেটা আজান রাগ দিয়ে, আবার দেখা গেল দুইটা আড়াইটা, যেই স্বপ্নটা দেখি বারবার ওই স্বপ্নটা সত্যিকারে আমার পাওয়া গেছে, এবং আমি ওই জায়গাটা গেছি মানে সত্যিকারে গেছি। যাওয়ার পর এটা নারায়ণগঞ্জ বা চাষারা, এটার মাঝামাঝি খ্রিস্টানদের একটা কবরের
জায়গাটা। আপনার ছবির সাথে আপনার সাথে
আমি স্বপ্ন দেখলাম দুইবার তিনবার স্বপ্ন দেখছি, দেখে জেগে আমি এই জায়গাটা আমি দেখলাম এই জায়গাটা সত্যিকারে কিভাবে হয়। আবার ঠিক ওই জায়গায় আমি যে দেখি সেম আমার স্বপ্নের সাথে মিলানো, একটা পানির উপরে ভাসমান একটা চারকোনা মানে চৌকি খাট যেমন থাকে অমন, ওইটা নিচে পানি কিন্তু উপরে কবর সব ঘরই খ্রিস্টানদের।
বাস্তবে দেখছে?
হ্যাঁ হ্যাঁ আছে ওই জায়গাটা
নারায়ণগঞ্জে।
হ্যাঁ
ওর যেটা বিড়াল দেখে এগুলো দেখে, আমি একটা প্রথমে একটু আগে বললাম যে প্রচুর হুজুরের কাছে গেছে, প্রচুর আনলিমিটেড মানে কোনো কুল কিনারা পান নাই। এখানে দুইটা সমস্যা আপনার, প্রথম সমস্যা হচ্ছে এটা আসলে ফ্যামিলি চলে যায়, এটা বাদ স্কিপ করি প্রথমটা। হ্যাঁ দ্বিতীয়টাই বলি, ও যে বিড়াল দেখে আমরা জানি জিন তিনটা রূপ ধারণ করতে পারে সবচেয়ে বেশি, সাপ কুকুর বিড়াল তারপর গাধা চারটা। এবং এখানে বিষয় আছে, আমরা যেমন বাংলাদেশি আমরা বাংলা কথা বলি, চাইনিজ যদি থাকতাম চাইনিজ কথা বলতাম, খুবই স্বাভাবিক যে যে দেশে জন্ম সেই ভাষা কথা বলে। ঠিক জিন ভূত প্রেত আমরা যেটা অশরীরী বলি বা আত্মা বলি বা ছায়া বলি সবই কিন্তু শয়তানের রূপ, জিনের রূপ। ও যেটা দেখে এটা অনেক কারণে এফেক্ট হতে পারে, আপনার বাসার কারণ হতে পারে, ওর কারণ হতে পারে, আপনার কারণ হতে পারে, আপনার মেয়ের কারণ, আপনার জামার কারণ হতে পারে, বা বাসায় কেউ এমন কেউ আসছে বা বাসায় এমন কেউ আপনার উপর তাবিজ করার চেষ্টা করতেছে যে কারণে
বাসায় কোনো মেম্বারের উপর এফেক্ট করছে। আপনাদের বাসায় সবচেয়ে দুর্বল হচ্ছে সে। আমরা জানি বাচ্চাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়। ইমিউন সিস্টেম এটা মেডিকেল টার্ম। তো ইমিউন সিস্টেম যারা দুর্বল হয় ওদেরকে খুব ইজিলি ধরতে পারে জিন ভূতেরা। আমি আগেও এপিসোডে বলছি যে আয়নার মাধ্যমে, ছায়ার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে জিনরা ধরতে পারে। ওকে ধরে নেই, ওর উপরে কোনো আসন নাই। আমি চেক করলাম ওর উপরে কোনো জিন আসন নাই। ও যেটা দেখে ওটা ঘামুক, বাচ্চাদের অনেক প্রবলেম হয়। সে যেটা দেখছে বিড়ালটাকে, এই যে একটা পা উপরে দেখছো তুমি না, আর পা নিচে, এগুলো হচ্ছে ছোট জিনিস। মানে এরা কোনো ক্ষতি করবে না আপনার, এরা কোনো ক্ষতি করবে না, শুধু ভয় দেখাবে। যদি সে ক্ষতি করতো তাহলে তার কিছু ক্ষতি করতো, হাত পা ভেঙে ফেলতো বা তার কিছু করতো, তার মাংস নিয়ে নিত, যেটা করে জিনটা, ওরা কামড় দিয়ে মাংস নিয়ে নেয় সবাই ঘুমের মধ্যে। এগুলো শুনলে মানুষ হাসবে যে কি বলতেছে পাগল পাগল কথা, কিন্তু আমি নিজের চোখে দেখছি। আপনি তখন দেখছেন শুনবে যে আপনার ও দেখছে, একটা বাচ্চা মানুষ মিথ্যা সে বলবে না। আমার বড়রা মিথ্যা কথা শিখছে, ওরা এখন মিথ্যা শিখে নাই। তো আরেকটা বিষয় যেটা ভাই, আমি গত এপিসোডে বলছিলাম যে যাদের এই ধরনের প্রবলেম হয় ওদের পাউডার দরকার, আমি বারবার বলছিলাম। এখন এখানে পাউডারের বিষয় চলে আসবে, তার বিষয়ে পাউডার লাগবে। ওকে, পার্সোনাল সলিউশনের জায়গাটা না, সলিউশনের জায়গাটা আমরা যেহেতু এখানে লাখ লাখ মানুষ শুনছেন, সুতরাং আমরা সলিউশনটাকে এইভাবে রেডিওতে বলতে পারি না। এবং সেটা অবশ্যই আমরা মোরালেস আমরা বৈজ্ঞানিক থাকারই চেষ্টা করি, যদিও এটা ওই অবৈজ্ঞানিক শো। এবং আমরা বারবার বলি আসলে সমাধান না, আমরা আসলে বিষয়গুলোকে বিভিন্ন জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তারপর ব্যক্তিগতভাবে রেজা ভাই আপনি তাদেরকে দিতে পারেন দ্যাট নট ইন রেডিও, বুঝতে পারছি, মানে দ্যাট উইল বি পার্সোনালি আফটার দিস শো। আচ্ছা, ওকে। এখন তুমি যে বিড়ালটা দেখো, কোন ছায়া দেখো, কোন ছায়া বা কোন শব্দ শুনো
করছে, ও তো ভয় পেয়ে দূর।
তুমি ভয় পেয়ে কি করো?
কাছে আছে মাইক্রোফোনের কাছে কাছে।
তুমি তুমি যখন ভয় পাও তখন তুমি কি করো, ঘুম থেকে উঠে কি করো?
আমি যখন ভয় পাই তখন আমি ঘুম থেকে উঠে যখন দেখি তখন আমি দৌড়া আম্মুর কাছে আসি।
তুমি কি আলাদা ঘুমাও?
না।
তাহলে কার সাথে ঘুমাও?
আম্মুর সাথে ঘুমাও।
তখন তুমি আম্মুর সাথে কি হয়ে আবার আসো বলতে?
আমি
বাথরুম থেকে গেছে যে ওখান থেকে দৌড়ে আসছি ভয় পেয়ে।
এখন তোমার এখন আর ভয় লাগবে না।
ওকে, রেজা ভাই, আমরা যেমনটা বলেছিলাম যে আমাদের অনেকগুলো গেস্ট আছে এবং তারা সিরিয়ালি আসবে একের পর এক। তো আমরা দুজনকে বিদায় দিলাম, একটা হচ্ছে দুজন ঠিক বলবো না, মোটামুটি চারজনকে বিদায় দিলাম। একটা পুরো ফ্যামিলি চলে এসেছিল এখানে, বেবি এবং তার সন্তান সহ মৌ এবং অ্যালিসিয়া, আর আরেকজন ছিল স্পর্শ, স্পর্শ স্পর্শ, দুজনকে বিদায় দিলাম। ওনাদেরকে বিদায় দেওয়ার পর আমরা আরো তিনজনকে পেয়েছি, তাদের সঙ্গে একটু পরিচিত হবো। আপনার নামটা একটু বলবেন, মাইক্রোফোনের কাছে এসে বলেন।
আমার নাম মোহাম্মদ পিয়ারুল ইসলাম।
পিয়ারুল ইসলাম, ডাক নাম?
ডাক নাম বাবু।
বাবু, বর্তমান বয়স কত?
বয়স 38।
38। আপনি মাইক্রোফোনটা কাছে নেন।
আমার নাম আফসানা ইয়াসমিন আশা, থাকি গাজীপুরে, আসছি টঙ্গী থেকে। আমি কলেজ থেকে আমার বাড়ি
টঙ্গী থেকে এসেছেন। ওকে, বয়স কত?
18।
ওকে, ফাইন। আপনার নামটা একটু বলেন।
আমি রুকসানা মিনা সানা, আসছি গাজীপুর থেকে। আমি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, বয়স 18।
আপনারা দুজন কি কোনোভাবে কানেক্টেড?
জি ভাই।
আমি আপনাকে আগে ফ্লোর দিব, খুব অল্প করে বলেন কি বিষয় আসলে।
আমার হলো 2013 সালে আমি একটা জব করতাম, 2013 সালের জানুয়ারি মাসে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে আমার কিছু ক্ষতি হয়নি, কিন্তু ভয়ানক একটা সিএনজি যাচ্ছিলাম, সিএনজি সামনে যে স্ল্যাবটা থাকে সেটা ভেঙে গেছে। তা ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। আর তারপরেই শুরু হয় আমার জীবনে। তারপর 2013 সালে আঠাশে মে আমার একটা ভালো জব করতাম, সে চাকরিটা চলে গেলো। চাকরিটা চলে যাওয়ার পর কিছুদিন আমি বিশ্বাস ছিল যে আমি আবার চাকরিটা পাবো। তারপরে দেখা হলো যে চাকরিটা ই হলো না, কিন্তু কিছুদিন ধরে তারা আমাকে কল করছে, কিন্তু আমার জুনিয়র যারা কোয়ালিফাইড আছে তারা বলছে যে না, এখানে নেন না, এইটাই আপনার সমস্যা।
ফাইন, প্রথম কথা হচ্ছে আপনার জীবনের কোনো ধরনের ভৌতিক ঘটনা না থাকলে আমরা এই ধরনের কোনো সমস্যার সমাধান দিই না। মানে ওই রকম বিজ্ঞাপন হয়তো দেখে আপনি আপনার আমাদের এই অনুষ্ঠানের প্রতি ভালো হয়েছে, আমরা আজকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এটা আমরা প্রচার করতে চাই। উনি যে সমস্যাটা নিয়ে এসছেন ওনার জীবনের বস্তুভিত্তিক কিছু সমস্যা, আমরা সাধারণত সবসময় অনুষ্ঠানে যে কথাটা বলি সেটা হচ্ছে জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য আসলে এই শোটা না। এখানে আমরা ভৌতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, ভৌতিক বলতে মিস্ট্রি, মানে প্যারানর্মাল যেটাকে আমরা বলি। সাধারণত এরকম ঘটনা ঘটে না, এইরকম ঘটনা জীবনে ঘটে যাচ্ছে। আপনি যেটা বললেন সেটা একটা সমস্যা, প্রত্যেকের জীবনে এরকম সমস্যা থাকতেই পারে, সেগুলোর হয়তো আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, কিন্তু এটা কোনোভাবেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের মধ্যে ফেলা যায় না। সুতরাং এই ধরনের সমস্যার সমাধান আমরা দিই না। এগুলো ছাড়া কি আপনার জীবনে কোনো ঘটনা আছে, ভৌতিক কোনো ঘটনা আছে যেটা আপনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না?
আমার জীবনে নেই, আমার ওয়াইফের জীবনে।
তাহলে আপনার ওয়াইফকে আমরা বলবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট আসার জন্য। আর আমরা ওনার পার্টটা শুধু আপনাদের এখানে এই কারণেই শোনালাম, যারা এই জাতীয় চাকরি জাতীয় সমস্যা, গার্লফ্রেন্ড জাতীয় সমস্যা, অসুখ বিসুখ জাতীয় সমস্যা, যাবতীয় সমস্যা নিয়ে মনে করেন যে রেজা ভাইয়ের কাছে আসলে সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা তাদেরকে অবশ্যই নিরুৎসাহিত করবো। এগুলো আসলে সমস্যার জন্য আমাদের এই অনুষ্ঠানটা না, আমাদের এই অনুষ্ঠানটা বেসিক্যালি আপনি যদি কোনো ধরনের ভৌতিক ঘটনার মধ্যে থাকেন যেটার কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, সেটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা এবং একই সাথে প্যারানর্মাল একটা এক্সপ্লেনেশন, যদি রেজা ভাই মনে করেন না এটা একটা সমাধান সে আপনাকে দেওয়ার চেষ্টা করবে, আপনি যদি তাকে বিলিভ করেন সেটা আপনি পার্সোনালি কাউন্সিলিং তাকে নিতে পারেন। এই বিষয়গুলো আমরা আলোচনা করি আমাদের এই এই সেগমেন্টটাতে। সুতরাং কোনো সমস্যা মানেই হচ্ছে এখানে চলে আসা এবং ওই যে তদবির, পানি পড়া, তারপরে হচ্ছে হলো তাবিজ, একেবারেই নিরুৎসাহিত করা হচ্ছে, এগুলো একেবারেই হয় না আমাদের, এবং এগুলোকে আমরা খুবই খুবই অপ্রয়োজনীয় মনে করি আমাদের অনুষ্ঠানে। এখান থেকে আপনার কিছু বলার আছে বিষয়ে?
যেহেতু এখানে প্যারানর্মাল প্রবলেম না, যেহেতু এই বিষয়গুলো আমি এত ডিল করি না সাধারণত, যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছে প্যারানর্মাল উপরে বেস করে প্রোগ্রামটাই, আমাদের প্রোগ্রামটা আসলে যেহেতু ডর মানে ভয় এটার উপর ট্যারট কার্ড রিডিং, তো এটার পুরো বেসটাই হচ্ছে প্যারানর্মাল বেস।
ধন্যবাদ। ওকে ফাইন, আমরা একজন গেস্টকে বিদায় করে দিয়েছি, এবার আমরা একটু আরেকবার আপনাদের কাছে আসতে চাই। আমি বারবার নামটা জিজ্ঞেস করতে হচ্ছে, ভুলে যাচ্ছি, কি যেন নামে ওঠে, আশা এবং আশা খানা। ওকে, আমরা আশাকে ফ্লোর দিই। আপনি তার আগে বোধহয় কিছু একটা জিজ্ঞেস করছিলেন খানাকে।
তুমি কি কিছু আগে মমসিং গেছিলা? কেন গেছিল?
তারপর ওকে আশা, আমার মনে হয় আপনাকে আগে ফ্লোর দিই, শুনি একটু। প্রবলেমটা যেহেতু আপনাদের দুজনের সঙ্গে সম্পর্কিত, আমি ফার্স্ট আপনাকে ফ্লোর দেবো, বলুন কি বিষয়।
আমার প্রবলেমটা হচ্ছে ছোটবেলা থেকে যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমি গ্রামের বাড়িতে যাওয়ার পরে এরকম মানে ভৌতিক কিছু একটা নাকি আমার উপর ভর করে, শোনার কথা এটা আমার। তারপর ধীরে ধীরে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমি নিজেই এইগুলার ফেস, তখন থেকে আমি এগুলো নিজেই বুঝতে পারি যে আমার সাথে কিছু একটা আছে, বা আমি যখন আমি বাসায় একা থাকি, রুমে কেউ থাকে না, তখন বুঝতে পারি যে আমার পিছে কেউ হাঁটতেছে, কেউ বসে আছে আমার পাশে। ইভেন আমি যখন ঘুমাই তখন সকাল সকাল হবে হবে এর আগে, আজানের আগে আগে দেখি, আমি চোখ মেললে দেখি আমার পাশে কেউ একজন শুয়ে আছে, আর সেটা মেয়ে, এটা আমি বুঝতে পারি যে আমার পাশে একজন মেয়ে শুয়ে আছে।
এবং ছোটবেলাতেই বুঝতে পারতাম না,
ছোটবেলা থেকে বুঝতে পারতাম না, যখন আমি ক্লাস টেনে পড়ি তখন থেকে বুঝতে পারি। আর ছোটবেলা যে থেকে ছিল এটা শুধু জানান দাদা দাদি আম্মু আব্বু ওনাদের কাছ থেকে জানা।
আচ্ছা, তো আপনার পাশে কেউ একজন শুয়ে আছে, তারপর আপনি কি করতেন?
তখন আমি মানে আমি যে মুখ দিয়ে সাউন্ড করবো, বা আমি উঠা আরেক রুমে যাবো, আমুক মুখে ডাকবো, সেটাও আমি মানে ভয় পারতাম না। এভাবে এভাবে করতে করতে আমি ঘুমিয়ে যেতাম, মানে কিছু বলতে পারতাম না আর কি। সকালবেলা উঠে আমি আমুকে শেয়ার করবো ব্যাপারটা, কিন্তু আমার মন থেকে আসতো না যে আমি কারোর সাথে এটা শেয়ার করবো, করতে পারতাম না।
তারপর কবে আমি শেয়ার করলাম?
শেয়ার করলাম বলতে 2015 সালে আমার বিয়ে হয়।
তখন মেয়েটা শুয়ে থাকতো?
আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে ওনাদের গ্রামে একটা কবিরাজের কাছে নিয়ে গেছে। তারপর যাওয়ার পর উনি মানে কবিরাজটা বলছে যে বলে না যে বৈঠকে বসাই সেই করার পর নাকি বলছে, মানে যে জিনিসটা আছে ওনার কাছ থেকে আর কি জানতে পারছে যে কখন আমাকে ছাড়বে না, এইটা করবে না, সেটা করবে না।
কি পেয়েছে আপনার মধ্যে?
প্রশ্নের উত্তরে বলছে যে ছোটবেলা থেকে নাকি আমার গায়ের সাথে বস হয়ে গেছে, যেটার কারণে নাকি এখন ওর কাছে মানে ছাড়া সম্ভব না, এতটুকু বলছে।
জিমদের ইন্টারেস্টটা কোথায়? মানে মানুষের থেকে
জিমটা শরীর খুঁজে,
বডি খুঁজে, ওয়াই কি নাই?
কারণ জিমদের আমরা জানি জিন আগুনের তৈরি, জিনদের মাঝে মাঝে তাপমাত্রা, আমাদের যেমন জ্বর উঠলে আমাদের টেম্পারেচার 102-103 degrees হয়, কিন্তু আমরা জানি আমাদের ব্লাডের টেম্পারেচার তার চেয়ে বেশি, কিন্তু আমাদের বাইরের জিনিসটা আসে না, হিট আসে না।
আমরা যেহেতু আমাদের অন্তরে যেমন আমাদের যেখানে অগ্নাশয় যেটা বলে ওখানে মানে লোহা দিলেও নাকি
বলে অনেক হিট, হ্যাঁ, কিন্তু আমরা আমরা কিছু হচ্ছে না। ঠিক তেমনি ঠিক উল্টো হচ্ছে জিন, জিনরা আগুনের তৈরি। আমরা করি কি, শীতকালে একটু আগুন পেলে হাত দুটো সামনে দিয়ে দিই না, কেন দিই? একটু আরামের জন্য, আর কিছুই না। শীতকালে যদি আমরা গোসলে যখন শীতকাল গোসলে যাই একটু গরম পানি খুঁজি আরামের জন্য, ঠান্ডা পানি কিন্তু লাভ দিয়ে উঠি আমরা। ঠিক জিনরা ঠিক তেমনি ওরা বডি খুঁজে, যদি কোনো বডি তাদের পছন্দ হয় ভালো লাগে, অ্যাবজর্বের একটা বিষয় আছে, সবাই দেখতে সমান না, সবার বডির ফিটনেস এক না, বা সবার বডির স্ট্রাকচারও সমান না, তখন জিনরা ওরা চিন্তা করে যে এই বডি শেপটা আমার জন্য ঠিক আছে, মানে আমি এটাতে ভর করব, আমি এই বডিতে ভর করতে পারবো, সাপোর্ট করে। তো এখানে ও কিছুটা কিছুটা মনে করে ঠান্ডা ফিল করে ওই বডিতে সে ঢোকার পরে, কারণ সে তো আগুনের তৈরি, তার তুলনায় আমাদের বডি অনেক ঠান্ডা, কমফোর্ট জোন, সে কমফোর্ট ফিল করে, তখন সে বডিটা ছাড়তে চায় না,
তাহলে কোনো সমস্যাটা হয়।
তারপর এরকম মানে যখন কবিরাজের কাছে নেওয়া হয়েছে তখন উনি নাকি অনেক জবাব নিচ্ছে ওর কাছ থেকে, নেওয়ার পর নাকি বলতে কখনো ছাড়া সম্ভব না। তো কবিরাজ তার যেগুলো করে আর কি বলে যে কিসের বিনিময়ে ছাড়তে চাস বা যাইতে চাস এরকমটা। তো বলছে নাকি যে আমার ফার্স্ট যে বেবিটা হবে সেই বেবিটা নাকি চাই যে কোনো মূল্যে, তাহলে আমার মানে আমার সঙ্গটা ত্যাগ করা সম্ভব।
বেবিটা
গিয়ে বলতে কি যখন আমার বেবিটা হবে তখন নাকি বেবিটা গিয়ে দিতে হবে, কিভাবে দিতে হবে সেটা কবিরাজ ভালো বলতে পারবে, আমি অতটা জানি না।
বেবিটা কিভাবে দিতে হবে
সেটা তো আসলে তখন তো সিচুয়েশন আমি অসুস্থ ছিলাম, আমি তো তখন
জিজ্ঞাসা
করিনি।
আচ্ছা, তো আপনি আজকে ডায়রেক্টর এসেছেন কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, যে আসলে কি হতে পারে, সলিউশন কি,
আমি ওর কাছে থাকতে চাই না মানে অসুস্থের মধ্যে বলতাম, কি বলতাম না বলতাম সেটা আমি জানি না।
মানে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি লাভ ম্যারেজ?
লাভ ম্যারেজ।
লাভ ম্যারেজ কতদিনের সম্পর্ক?
প্রায় দু বছরে।
দু বছরের মধ্যে আপনি ওকে বলেন না যে আপনার পাশে একজন থাকে এরকম? সে
ওরা চায় যে আমার খুব শখ একটা জিন পালবো, আমার ওয়াইফের জন্য খুবই শখ জিন পালবো, কিন্তু এটা সে জানে না জিনটা দেখতে কেমন।
মাশাআল্লাহ, আই লাইক হার এই কারণে যে উনি আপনার পুরা উল্টাটা ভাইস
ভার্সা
লজিক্যাল মানুষ, এবং আমরা চাই একদিন তাকে ধরাম।
আপনি
ঘটনাকে কেন্দ্র করে ডিভোর্স হয়ে গেছে, এই প্যারানর্মাল ঘটনাকে কেন্দ্র করে আমরা এরকম একটা সিরিয়াস ইস্যু আমাদের এই দরে আসলে আমরা জানি না আগে কখন আমরা মুখোমুখি হয়েছি, বিশেষ করে সুমন, কজ আমরা ডলের ট্যারোটটা ডাউন করছি খুবই অল্প সময়ের জন্য, 6-7টা এপিসোড হয়েছে মাত্র। আমরা এই বিরতির পরে ফিরে এসে এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো, এবং ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু। আমরা মাত্র কয়েক মিনিটের বিরতি নিচ্ছি, 5 মিনিট পরে আমরা আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আমাদের সঙ্গে আছে এই পার্টের মেন্টর যে রেজা ভাই, এবং আমি আর জি কিদ্রে আছি, আর আমাদের সঙ্গে গেস্ট হিসেবে এই মুহূর্তে আছে হচ্ছে তানা। তানা তুমি, আর হচ্ছে আশা। ওকে আশা, আমরা যেটা শুনছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে ডিভোর্স হয়ে গেছে, ইভেন আমরা যখন বিরতিতে ছিলাম তখনও কিছু বিষয় শুনছিলাম যেগুলো খুব অবাক করার মতো, একটু শুনি। এবং আপনার ফ্রেন্ড যেটা বলছিল যে এই কাজগুলো যে আপনি করতেন বা কিছু একটা করতেন যেটা আপনি জানতেন না, এবং ডিভোর্সটা যেটা হয়েছে আপনার মুখ থেকে শুনি একটু, কি হয়েছে
সেটা? ছোটবেলা থেকে আমি কখনো বুঝতাম না, যখন আমার গায়ের উপর ভর করতো যা যা করতাম সব, তারপর আমার রিলেটিভ বাবা মা সবার কাছ থেকে জানতে পারতাম, আমি কিছুই বলতে পারতাম না, বুঝতাম না, মনে থাকতো না।
ডিভোর্সটা কেন হলো?
ডিভোর্সটা বললাম না, হচ্ছে আমি খুব অসুস্থ ছিলাম, তার মধ্যে আবার এই প্যারানর্মাল কিছু আমার নাকি দেখা দিত, আমি বলতাম উল্টাপাল্টা অনেক কথা বলতাম যেগুলো আর কি। প্রথমত লাভ ম্যারেজ ছিল, শৈশবে এর লোকরা এরকম কিছু সহ্য করতো না আমি যা করতাম, তারপর নিজ থেকে নাকি ডিভোর্স চাইতাম, এর জন্য ওনারা বাধ্য, ডিভোর্স চাইতো সেটা ও মানে মানে ওনারা বলছে যে ও চাইতো, বাট ও যে বলছে এটা ওর মনে ছিল না, ওর মনে নাই ইভেন যে ও কখনো বলছে যে ও ডিভোর্স চায়। আমি যখন আবার স্বাভাবিক মানে ডিভোর্স হওয়ার পর যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, তখন আমার যখন হুশ আসছে বা আমি বলতে পারি গেছি, তখন আমি আমার যে ডিভোর্স হয়েছে এই কথাই আমার মনে ছিল না।
তারপরে তুমি কি করলে, তোমার হাজবেন্ডের কাছে ফিরে গেলে বা তোমার হাজবেন্ডকে কল করলে বা এরকম কোনো কিছু?
হ্যাঁ, ফিরে গেছিলাম, বাট কোনো কিছু হয়নি, কারণ যেখানে আমার ডিভোর্স হয়ে গেছে সেখানে তো তারাই এটাই বলছে যে তুমি নিজ থেকে ডিভোর্স নিচ্ছো, এখন আমি নিজ থেকে কিভাবে ফিরে আসবো, তোমার একটু লজ্জা শরম নাই?
তোমার সাথে ভিতরে যে এই যে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটতেছিল, এটা তোমার পরিবারের বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন ওরা কিভাবে নিচ্ছিল? কোনো ট্রিটমেন্ট করা বা কোনো ধরনের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, কোনো কিছু করা, এগুলো কিছু?
হ্যাঁ, ট্রিটমেন্ট করাইছে বলতে যে বললাম যে ওনাদের গ্রামে নিয়ে একজন কবিরাজ দেখানো হয়েছিল, উনি বলছে যে আমার সাথে যেটা আছে এটা নাকি খুবই বাজে, খুব খারাপ। প্রথমত একটা কবিরাজ দেখাইছে যিনি বলছে ওনার দ্বারা এটা করা সম্ভব না, তারপর উনি ওনার ওস্তাদের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর উনি বলছে যে কিছু তাবিজ দিছে আমাকে, আবার অনেক নিয়ম কারণ কারণ বলছে যে মানে ওই যে বাচ্চা হয় যাদের ঘরে আর কি, নিউ বাচ্চা হলে ওনাদের ঘরে যাইতে না, তারপর আবার কোনো মৃত বাড়িতে যাইতে না, তাহলে তাবিজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।
তুমি যখন এগুলো শুনতে তুমি তো ওই জিনিসটা ফিল করো, ইনফ্যাক্ট তোমার প্রচুর যেহেতু পাশেই ঘুমায়, তোমার এই কবিতাদের কাছ থেকে শোনা বা আশেপাশে লোকজনকে সমাজ শোনা, এবং এইগুলো যখন গ্রাম অঞ্চলে বা সমাজ বা পরিবারের লোকজন জানতে পারে যে মেয়েটার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতেছে, তখন স্বাভাবিকভাবেই আর দশজন মানুষ একটু বাঁকা চোখে দেখে, একটু ভয় পায়, একটু এড়িয়ে চলে। তোমার নিজের কেমন লাগতো বা কেমন লাগে এই বিষয়গুলো
শুনলে? খুব খারাপ লাগতো।
নিজে থেকে নিজেকে ভয় পাও?
নিজে থেকে নিজে ভয় পাই বলতে না, যখন একা থাকি তখন ভয় লাগে যে আমি তো জানি যে এরকম সবাই বলে আমার সাথে আসে, আমি যখন একা থাকি তখনও দেখি যে আমি কাজ করতেছি একটা, হয়তো অনেক সময় এরকমও হয় যে আমার গোছানো জিনিসটা দেখতেছি আমি ঘরে কেউ নাই, কিন্তু আওলানো আমি যা করতেছি তার বিপরীত কিছু হইতেছে, আমার পাশে কেউ হাঁটতেছে, কেউ আমার পাশে থেকে কথা বলতেছে, এরকম কিছু একটা আমি ফিল করি সবসময়।
মানে সবসময় এরকম ফিল করো? এখনো এটা ফিল করো?
এখনো করি।
তোমার যে ব্রেকআপটা হয়ে গেল, সংসারটা নষ্ট হয়ে গেল, এরপরে তোমার এই এই জিনিসটা তুমি ফিল করো, ওইখান থেকে ঘটনাটা কি থাকে, তার সঙ্গে কি তুমি কথাবার্তা বলতে পারো?
এখানে আমি আগে একটু বলতে চাই যে যখন আমার মানে ডিভোর্স হয়নি, ওর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে, তখন আমি কবিরাজ যখন আমাকে বলে আর কি, তারপরের দিন রাতে আমি একটা স্বপ্ন দেখি, যে স্বপ্নটা বলা উচিত আর কি আপনাদেরকে। স্বপ্নটা হচ্ছে যে আমি রাতের বেলা দেখি যে কোন একটা মেয়ে আমার পাশে বসে আসছে, বসে বসে অল্প ভাবে আমার মাথায় হাত দিয়ে বলতেছে যে আমি তো খুব কাছে থাকবো কিন্তু আমার ভয় পাইস না। তো আমি আবার কথা বলতেছি তার সাথে, তারপর না খুব নোংরা কাপড়, একদম ময়লা, যে বলতে গেলে যে ঘর মোছার যেরকম একটা থাকে ওরকম টাইপের, গায়ে অনেক মাটি জড়ানো। তারপর আমি বলতেছি আমি আপনাকে খুব ভয় পাই, এরকম সবাই আমাকে অন্য চোখে দেখে, আমাকে নিয়ে অনেক খারাপ কথা বলে, এমন তো অনেকের মুখে এরকম, যখন আমি এরকম করি তখন বলে যে হাজবেন্ডের কাছে থাকতে চায় না, হয়তো অন্য কোনো ছেলের সাথে রিলেশন আছে এই জন্য চলে যেতে চায়। তো এই জিনিসগুলো নিয়ে আমি ওর সাথে আর কি কান্না করে স্বপ্নের মাঝেই কান্না করে বলি। তারপর আমি ওকে বলি আপনি আমার সাথে কি জন্য আসছেন বা কি জন্য কি চান আমার কাছ থেকে। তারপর ওর যে সমস্যাটা সেটা হচ্ছে যে একজন নাকি ওকে খুন করে, সেটা হচ্ছে ওর নিজেরই হাজবেন্ড, ও যখন প্রেগনেন্ট ছিল তখন ওর হাজবেন্ড নাকি ওকে মাইরা ফেলে, শুধু ওর হাজবেন্ডের একটা রিলেশন ছিল একটা মেয়ের সাথে, আর তাকে বিয়ে করার জন্য নাকি ওকে জীবিত অবস্থায় মানে ভাবছে যে ও মারা গেছে, গলা চাপা মাইরা ফেলে, শ্বাসরোধ করে মারে, মারার পর জীবিত অবস্থায় ওকে মাটি চাপা দিয়ে রাখে।
তারা ভাবে যে হয়তো তার ডেথ হয়ে গেছে, মৃত ভেবে তাকে মানে অজ্ঞান হয়ে গেছিল, তো সেটা ভেবে তাকে মানে কবর দিয়ে দেয় আর কি।
তারপর সে থেকে আর কি ওই জিনিসটা ওই ভাবছে যে মারা গেছে, মারা যাওয়ার পর কবর দিয়ে রাখছে মানে মাটি চাপা দিয়ে রাখছে, তারপর মেয়েটাকে অনেক খোঁজাখুঁজি করে কেউ পায় না, এগুলো আমি স্বপ্নে দেখি। জাস্ট ওই মেয়েটা আমাকে বলতে থাকে যে আমার কাহিনী এরকম এরকম, এইভাবে আমার হাজবেন্ড আমাকে মারে, আমি মানে ছেলেদের খুব ঘৃণা করি, এইসবই আমাকে বলে।
প্রশ্ন হচ্ছে যে এই মেয়েটি যে এক্সিস্টেন্স ফিল করছে এই স্বপ্নের মেয়েটিকে, সেই স্বপ্নের মেয়েটি যাকে এই ধরনের ঘটনার মধ্যে মেরে ফেলা হয়েছে, যদি পুরো ঘটনাটাই আমরা একটা জোক খোঁজার চেষ্টা করি যে ও এই নোংরা কাপড় পরা পরিহিত মেয়েটি যে স্বপ্নের মধ্যে আসতেছে, ও আসলে এই আশার কাছে আসলে কি চায়, এই প্রশ্নের উত্তরটা এবং একই সাথে ওর জীবনে যে দুর্ঘটনাগুলো ঘটে গেছে সেটার জন্য আপনাদের আগামী পর্ব পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ আমাদের হাতে সময় শেষ হয়ে গেল। প্রিয় শ্রোতা, আমরা আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায় আবারও ফিরে আসবো ডর নিয়ে, এবং ডরের স্পেশাল সেগমেন্ট যে ট্যারট কার্ড উইথ রেজা ভাই, আমি আর জি কি প্রিয়া, এবং আজকে যেখানে শেষ করছি সেই দুজন গেস্ট সহ আমরা শুরু করব ঠিক রাত 12টায়। সে পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই পুরো সপ্তাহব্যাপী এই ঘটনা নিয়ে, এবং একই সাথে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে জানা শোনা এবং রেজা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলা যোগাযোগ করার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/dortarot DAARTAROT, আমি আবারও বলছি DAARTAROT, দ্যাট ইজ ডর ট্যারট। আমরা অ্যানাউন্স করার পরে ফেসবুকে অনেক ফেক পেজ তৈরি হয়ে গেছে ট্যারট কার্ড নিয়ে, ডর নিয়ে, প্লিজ ওগুলোতে লাইক দেবেন না। যেটা বললাম শিখ খুঁজে বের করে আপনারা ডর ট্যারট নামে পাবেন, ওখানে রেজা ভাই প্রতি সপ্তাহে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, ওগুলোর সঙ্গে আপনারা কানেক্ট থাকতে পারেন। আমরা ফিরে আসবো ঠিক আগামী বৃহস্পতিবার রাত 11টায়। অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, সবসময় শুভকামনা।
ডর মানে ভয়।